রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। একজন ধার্মিক ব্যক্তির কাছে ধর্মগ্রন্থের যতটা গুরুত্ব, উদাহরণস্বরূপ একজন খ্রিস্টানের কাছে বাইবেল যতটা গুরুত্বপূর্ণ, তেমনইভাবে নারীবাদীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি বই হচ্ছে দ্য সেকেন্ড সেক্স এবং ফেমিনিন মিস্টিক। এই সিরিজে ইতিমধ্যেই এই দুইটি বইয়ের নাম অনেকবার উল্লেখ করা হয়েছে, সে অনুসারে হয়তো স্মরণ করতে পারবেন প্রথম বইটি অর্থাৎ দ্য সেকেন্ড সেক্স, এটি লিখেছেন ফরাসি ভদ্রমহিলা দার্শনিক সিমন দ্য বিভুয়ার 1949 সালে, আর ফেমিনিন মিস্টিক এই বইটি লিখেছেন ইহুদি সাংবাদিক বেটি ফ্রিডেন 1963 সালে। এই দুইটি বই হচ্ছে নারীবাদীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বই, যা তাদের কাছে অনেকটাই বলা যায় ধর্মগ্রন্থের সমতুল্য। এর বাইরে নারীবাদীদের কাছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আছে, যেমন কেট মিলেটের লেখা সেক্সুয়াল পলিটিক্স, সুলামিত ফায়ারস্টোনের লেখা ডায়ালেকটিক অফ সেক্স এবং জার্মেন গ্রেয়ারের লেখা ফিমেল ইউনাক ইত্যাদি। এই শেষের বইগুলো সবগুলোই 70-এর দশকে প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রথমে আমরা যে দুটি বই সম্পর্কে উল্লেখ করলাম, আজকের পর্বে সেগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করা হবে এবং এর আলোকে নারীবাদের ইতিহাস আলোচনা পর্বে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থান এবং এর সমালোচনা উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি নিজেদের সেই সব প্রচারিত মতাদর্শের সাথে বেটি ফ্রিডেন কিংবা নারীবাদের জননী নামে খ্যাত সিমন দ্য বিভুয়ার, তারা নিজেরা কতটা সংগতিপূর্ণ ছিলেন আর কতটা ডাবল স্ট্যান্ডার্ড ফলো করেছেন, সেগুলো জানার চেষ্টা করা হবে তাদের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার আলোকে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। ফেমিনিস্ট বা নারীবাদীরা তাদের প্রচলিত বয়ানের মাধ্যমে আমাদেরকে বিশ্বাস করাতে চায় যে নারী আন্দোলন, নারী অধিকার কিংবা নারীবাদের সূচনা হয়েছে 19 শতাব্দীর শুরুতে সেই সাফরেজ বা ভোটাধিকার আন্দোলনের মাধ্যমে, কিন্তু বাস্তবতা আসলে তা নয়। বাস্তবতা হচ্ছে 1960 সালের সেই কাউন্টার কালচার রিভলিউশনের আগে ফেমিনিজম কথাটি এতটা জনজীবনে প্রচলিত হয়নি, ফেমিনিজম শব্দটাই বাস্তবে ততটা প্রচলিত ছিল না। 1960 সালে নারীবাদের উত্থানের পর ইকুয়ালিটি এবং লিবারেশন এবং অটোনমির নামে নারীবাদীরা রাজপথ দখল করতে শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের বিভিন্ন দেশে। এর আগের ইতিহাস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দ্য গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা, অর্থনৈতিক মহামন্দা চলাকালে 1930-এর সময়ে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও নারীবাদী আন্দোলন একেবারে নিশ্চল হয়ে পড়ে। পশ্চিমে বলা যায় যে এই নারীবাদী আন্দোলন অনেকটাই অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রশ্ন হতে পারে যে এই সময়ে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে কেন নারীবাদী আন্দোলন হারিয়ে গেল। এর একটি সহজ কারণ হচ্ছে যুদ্ধের মতো কঠিন বিষয়ে নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, এই সুযোগে সেই সময়ে নারীবাদীরা সেখানে অংশগ্রহণও করেনি। এ কারণেই দেখা যায় যুদ্ধের সময়ে যারা কথিত সেই সকল ট্রান্সজেন্ডার ম্যান, অর্থাৎ যারা আসলে মহিলা কিন্তু কথিত মনের লিঙ্গের কারণে নিজেদেরকে পুরুষ বলে দাবি করতে চায়, পুরুষের মতোই জীবনযাপন, পুরুষের মতোই চলাফেরা, অধিকার সব কিছু চায়, কিন্তু যুদ্ধের মতো কঠিন পরিস্থিতি আসলে দেখা যায় এই সকল ট্রান্সজেন্ডাররা সবাই সেই আদি অকৃত্রিম অরিজিনাল উইমেন হয়ে যায়, তখন কোনো ট্রান্সজেন্ডার থাকে না, তখন থাকে শুধুমাত্র মহিলা। যাই হোক, 1960 সালের সময় থেকে আবার নারীবাদী আন্দোলনকে নতুনভাবে ফিরিয়ে আনা হয়, আর এই কথিত উত্থান বা নবজাগরণে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রেখেছে যে বইটি, সেটা হচ্ছে ফেমিনিন মিস্টিক বই। লক্ষণীয়, এর আগে আমরা সিমন দ্য বিভুয়ারের দ্য সেকেন্ড সেক্স বইটি সম্পর্কে অল্প বিস্তর কিছু কথা বলেছি, কিন্তু এই বইটি 1949 সালে লেখা হলেও 1960 সালের সেই উত্থানের আগে ততটা আলোচিত হয়নি। এর আগ পর্যন্ত দ্য সেকেন্ড সেক্স বইটির আলোচনা কেবলমাত্র বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল এবং আতেল মহলেই সীমাবদ্ধ ছিল, কিন্তু 60-এর দশকে এসে ব্যাপকভাবে নারীবাদী আন্দোলনের উত্থানের পর থেকে তাত্ত্বিক বই হিসাবে সেটাকে একটি টেক্সট বুক হিসাবে ব্যবহার করা শুরু হয়। দ্য সেকেন্ড সেক্স এই বই সম্পর্কে অল্প কিছু কথা বলবো আমরা এই পর্বের একেবারে শেষ অংশে। এদিকে বেটি ফ্রিডেন 60-এর দশকে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ বা ইনস্ট্রুমেন্টাল ভূমিকা পালন করেন। শ্রীমন্দা বিবহারের রচিত দ্য সেকেন্ড সেক্স বা দ্বিতীয় লিঙ্গ এই বইয়ের তুলনায় বেটি ফ্রাইডেনের লেখা সেই ফেমিনিন মিস্টিক এই বইটি নারীদের কাছে বিশেষ আবেদন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল, কারণ বেটি ফ্রিডেনের লেখা বইটি কোনো দার্শনিক আলোচনায় পরিপূর্ণ তাত্ত্বিক বই এরকম ছিল না। বরং তার বইটি ছিল অনেকটাই সহজ সরল, অনেকটাই বিভিন্ন কাহিনী বা ঘটনাভিত্তিক, অর্থাৎ বিভিন্ন নারীদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, ছোটো ছোটো ঘটনা ইত্যাদি। বেটি ফ্রিডেন যখন বইটি লেখেন তখন তিনি মধ্যবিত্ত শ্রেণীর শ্বেতাঙ্গ নারীদের জীবনী পর্যালোচনা করে সিদ্ধান্ত নিলেন যে তারা তাদের গৃহিণী জীবনে নারীদের ঐতিহ্যগত ধর্মীয় এবং সামাজিক যে জীবন, অর্থাৎ নারীরা প্রাইভেট ডোমেন ঘরের বিষয়গুলো দেখাশোনা করবে, সেই সংসার দেখাশোনা করবে, সন্তান দেখাশোনা করবে, স্বামীর আনুগত্যে সুন্দর জীবন কাটাবে, এই জীবন নাকি তাদের কাছে একঘেয়েমি পূর্ণ হয়ে গেছে, জীবন নিয়ে নাকি তারা সুখী নয়। বেটি ফ্রিডেন দাবি করলেন লক্ষ লক্ষ মার্কিন নারী এভাবে গৃহিণী হয়ে ঘরে ঘরে বন্দী হয়ে আছে। সেই বইটি বেস্ট সেলার বই হলো, এক বছরের মধ্যে অর্থাৎ প্রথম বছরে 3 লাখ কপি বিক্রি হয়। পরের 2 বছরে সেই বইটি বিক্রি হয় মোট 30 লাখ কপি, বিশ্বের 13টি ভাষায় অনুদিত হয়। এবং এর সুবাদে বেটি ফ্রাইডেন সেই পুনর্জীবনপ্রাপ্ত নারীবাদী আন্দোলনের অঘোষিত মুখপাত্রে পরিণত হন। যদিও বেটি ফ্রিডেনের বিভিন্ন বিষয় নিয়ে স্বয়ং নারীবাদীদের মধ্যেই অনেক তর্ক বিতর্ক সমালোচনা আছে, যার কিছুটা এই পর্বের শেষের দিকে আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। যা হোক, এর আগে অর্থাৎ সাফ্রেজিস্ট বা ভোটাধিকার আন্দোলনকারীরা যেখানে থেমে গিয়েছিলেন, অর্থাৎ সেই 1920 সাল থেকে যখন পশ্চিমের বিভিন্ন দেশে একের পর এক নারীদেরকে ভোটাধিকার দেওয়া শুরু হতে থাকে, এরপরে আমরা সেই নারীবাদী আন্দোলনে প্রায় 40 বছরের একটি বিরতি বা গ্যাপ দেখতে পাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1960-এর দশকে এসে নতুন করে এই আন্দোলনের উত্থান ঘটে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই 2 গ্রুপের মধ্যে, অর্থাৎ যারা সাফ্রেজিস্ট ছিলেন এবং পরবর্তীতে 1960 সালে যারা নারীবাদী আন্দোলন করতে থাকেন, এই 2 গ্রুপের মধ্যে বাস্তবে খুব কমই মিল খুঁজে পাওয়া যায়, বা এক কথায় বলতে গেলে তেমন কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। ভোটাধিকার আন্দোলনকারীরা কিছু আইনি এবং রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলন করেছিলেন, তারা তাদের অধিকার বুঝে পেয়েছিলেন এবং সেই আন্দোলন সেখানেই থেমে গিয়েছিল 1920-এর দিকে। সেই সময়ের শীর্ষ নেতৃবৃন্দ বাদে যারা সাধারণ ভোটাধিকারের দাবিকারী মহিলা ছিলেন, তারা গতানুগতিক ট্র্যাডিশনাল জীবনযাপন করতেন, প্রত্যেকেই পরিবারকে ভালোবাসতেন, নারীর নারীত্বকে তারা অপছন্দ করতেন না, নারীত্ব বিরোধী ছিলেন না, ফেমিনিনিটি বিরোধী ছিলেন না, এবং তারা সন্তানদেরকে ভালোবাসতেন, গর্ভপাতকে অপছন্দ করতেন এবং এটাকে বেআইনি অন্যায় কাজ বলে মনে করতেন, গর্ভপাতের বিরোধী ছিলেন। কিন্তু পরের ব্যাচে, অর্থাৎ 1960-এর দিকে যারা নারীবাদী আন্দোলনের সাথে যুক্ত হয়, তারা সরাসরি পরিবারের বিরোধী ছিল, সংসার জীবনের বিরোধী ছিল এবং ছিল গর্ভপাতের পক্ষে। গর্ভপাতের মতো বিষয়কে, অর্থাৎ ভ্রূণের শিশুকে হত্যা করাকে, তারা কোট আনকোট নারী অধিকার বলে মনে করতে শুরু করলো। পরিবারের বিষয়গুলোকে তারা খুবই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করলো। পরিবার এবং সংসারকে তারা মনে করতো এটা হচ্ছে একটা ফাঁদ, এটা হচ্ছে একটা বন্দিশালা। বেটি ফ্রিডেন যে বইটি লিখেছিলেন ফেমিনিন মিস্টিক বা নারী রহস্য, সেই বইয়ের একটি বিখ্যাত লাইন হচ্ছে, যেই নারীরা ঘরে থাকে তারা আসলে এক একটি আরামদায়ক বন্দিশালায় বন্দী। তার ভাষায় ঘর বা সংসার হচ্ছে একটি কমফোর্টেবল কনসেন্ট্রেশন ক্যাম্প। ফ্রিডেনের মতে সংসারী গৃহিণী নারীরা সবাই বন্দিশালায় বন্দী, একাকী অন্ধকার রান্নাঘরে বিরক্ত একঘেয়ে জীবন কাটাচ্ছে। এটাই ছিল 1963 সালে প্রকাশিত সেই বইটির থিম। কিভাবে এই বইটি লেখা হলো, এর পেছনের কাহিনী কী? 1957 সাল বেটি ফ্রিডেন সেই ইহুদি ভদ্রমহিলা, ইহুদি পরিবারে জন্ম হলেও তিনি নিজেকে সংশয়বাদী বা অ্যাগনস্টিক বলে দাবি করতেন। ততদিনে তিনি একজন ঝানু সাংবাদিক, গ্র্যাজুয়েশন শেষ করেছেন 15 বছর আগে। এখন তিনি বিয়ে সংসার করে 3 সন্তানের মা। এদিকে সন্তান দেখাশোনার পাশাপাশি আবার তার সেই সাংবাদিকতার ক্যারিয়ারকেও সামলাতে হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই মা এবং স্ত্রী হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করা যাচ্ছিল না ক্যারিয়ারের টানাপোড়েনের কারণে, যেটা প্রায় সকল নারীদের জন্যই এক অনস্বীকার্য সত্য। ফ্রিডেন এই বিষয়টি নিয়ে প্রায়ই অপরাধবোধে ভুগতেন। কাজের কারণে তাকে প্রায়ই বাড়ি থেকে অনেক দূরে গিয়ে থাকতে হতো, সেখানে রাত কাটাতে হতো। এইসব বিষয় নিয়ে তিনি টানাপোড়েন এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। সেই অবস্থায় তিনি সিদ্ধান্ত নেন, আচ্ছা আমার অবস্থাটা যদি এরকম হয় তাহলে আমার অন্যান্য সহপাঠী নারী তাদের অবস্থা কেমন, তাদের সাথে নিজের অবস্থাটা একবার যাচাই করে দেখা দরকার। তারা জীবন নিয়ে কতটা সন্তুষ্ট, কেমন ফিলিংস অনুভব করছে। এই ভেবে তিনি 15 বছর আগে গ্র্যাজুয়েশন করা তার অন্যান্য সহপাঠীদের প্রতি কিছু প্রশ্ন এবং তার উত্তর দিতে বললেন। এভাবে তাদের মধ্যে একটি জরিপ পরিচালনা করলেন। উল্লেখ্য, তিনি যেসব মহিলাদের সাক্ষাৎকার নিয়েছিলেন তারা সবাই ছিলেন হোয়াইট উইমেন বা শ্বেতাঙ্গ মহিলা, কলেজ এডুকেটেড এবং বিবাহিত, সন্তানের মা। অর্থাৎ বেটি ফ্রিডেন যেমন ছিলেন, জরিপকৃত বাকি মহিলারাও অনেকটা তার মতোই ছিলেন এবং তারা সবাই বসবাস করতেন আমেরিকার উপশহর এলাকায়, যেখানে জীবন খুবই সাজানো গোছানো, শান্তিপূর্ণ, ছায়া ঘেরা, মায়া ভরা, পত্রপল্লবে সুশোভিত, গাছপালায় ঘেরা এক একটি ডুপ্লেক্স বাড়ি। অর্থনৈতিকভাবেও তারা সবাই ছিলেন সচ্ছল। এ থেকে বোঝা যাচ্ছে তারা সুখেই ছিলেন। কিন্তু বেটি ফ্রিডেন আবিষ্কার করলেন এই মহিলারা কী নিয়ে কেমন যেন একটা অসুখী। তিনি সেটাকে, সেই সমস্যাকে তার ভাষায় নাম দিয়ে বললেন দ্য প্রবলেম দ্যাট হ্যাজ নো নেইম, যে সমস্যার নাকি কোনো নাম নেই। এই পয়েন্টে যদিও অনেকে তর্ক করে বলতে পারেন যে বাস্তবে ওই সময়ের মার্কিন গৃহিণী নারীরা অসুখী ছিলেন কি না, এটা নিয়েও অনেক আলাপ করার সুযোগ আছে। কারণ যে কোনো জরিপের ফলাফল কী হবে, কোন ধরনের প্রশ্ন করলে কী ধরনের জবাব আসবে, সেটা সেই প্রশ্ন নির্বাচনের মাধ্যমে এবং প্রশ্ন উপস্থাপনের মাধ্যমেই অনেকাংশে ঠিক করে দেওয়া যায়। কাজেই সেই 50 এবং 60-এর দশকের গৃহিণী মার্কিন নারীরা গণহারে সবাই অসুখী ছিল এটাও ততটা সত্য নয়। কিন্তু বেটি ফ্রিডেনের মনে হলো নারীরা তাদের জীবন নিয়ে হতাশ, তারা যেন জীবন থেকে হারিয়ে গেছে, একঘেয়েমিপূর্ণ গৃহিণীর কাজ করতে করতে তারা ক্লান্ত, তাদের ঘুম আসে না, ঘুমের বড়ি খেয়ে তাদেরকে ঘুমাতে হয়, এভাবে মনের অস্থিরতাকে দমিয়ে রাখতে হয়। ঘরে ঘরে এই সমস্যা, কিন্তু নারীরা যেন এই সমস্যার কারণ আবিষ্কার করতে পারছে না, এমনকি এই সমস্যার নামও ঠিক করতে পারছে না। এ কারণে বেটি ফ্রিডেন তার বইয়ের সেই বিখ্যাত লাইনটি লিখলেন, এই সমস্যার নাম হচ্ছে দ্য প্রবলেম দ্যাট হ্যাজ নো নেইম। কিন্তু আগেই বলেছি যে সেই সময়ে জীবন ছিল খুবই শান্তিপূর্ণ, অর্থনৈতিক সমৃদ্ধি ছিল, নারীরা সুখে শান্তিতে তাদের স্বামীর সংসার করছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিটি আমেরিকার পরিবারে কমপক্ষে 5 থেকে 6টি সন্তান নেওয়া হতো। কাজেই বাহ্যিকভাবে তাদের অসুখী হওয়ার কোনো কারণই ছিল না। তাহলে এই প্যারাডক্স, এই বৈপরীত্য, এর সমাধান কী? এই ব্যাপারে বেটি ফ্রিডেন রিসার্চ করতে লাগলেন। সহপাঠীদের বাইরে আরও অনেক নারীদের সাক্ষাৎকারও তিনি গ্রহণ করলেন। পরবর্তীতে তিনি আরও যাদের সাক্ষাৎকার গ্রহণ করলেন তাদের মধ্যে ছিলেন সাইকোলজিস্ট, শিক্ষাবিদ, ডাক্তার, সাংবাদিক ইত্যাদি। এই পর্যায়ে এসে তিনি একটি অভূতপূর্ব আবিষ্কার করলেন। তিনি দাবি করলেন এতদিন পর্যন্ত এটা কেউই আবিষ্কার করতে পারেনি এবং তিনি বলতে লাগলেন এই সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর কিছু মার্কিন নারী নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত নারীরাই নাকি তাদের জীবনের এই পর্যায়ে এসে জীবন নিয়ে অসন্তুষ্ট এবং অসুখী। এর প্রেক্ষিতেই বেটি ফ্রিডেন তার সেই বই ফেমিনিন মিস্টিক বা নারী রহস্য সেটা লিখলেন। সেই বইতে তিনি তার অভূতপূর্ব আবিষ্কারের কথা উল্লেখ করলেন এবং তিনি বললেন এর আগের নারীরা, অর্থাৎ যারা সাফ্রেজিস্ট ছিল, ভোটাধিকারের আন্দোলন করেছে, তারা তো অনেক সংগ্রাম করে তাদের সেই আইনগত অধিকার আদায় করেছে। কিন্তু এরপর 1940 সালের পর থেকে নারীদের জীবনের স্বপ্ন এবং প্রত্যাশা সেই আগের নারীদের তুলনায় অনেকটাই বদলে গেছে। যদিও তখনকার অবস্থা ছিল এরকম যে আগের নারীদের তুলনায় অনেক বেশি সংখ্যক নারী কলেজে পড়তে যেত, ডিগ্রি অর্জন করত, কিন্তু তাদের মধ্যে খুবই স্বল্প একটি সংখ্যা ক্যারিয়ার গঠন করত। দেখা যেত 1940-50-এর দশকের সেই নারীরা আগের মতোই বিয়ে এবং পরিবারকে একজন আদর্শ নারীর সঠিক কর্মস্থল এবং সবচেয়ে কাঙ্ক্ষিত ফুলফিলিং দায়িত্ব বলে মনে করত। তাই ফ্রিডেন দেখলেন এখনকার নারীরা আগের নারীদের থেকেও কম বয়সে বিয়ে করে সংসার করছে আর স্বামীকে সাহায্য করছে, যেন স্বামী তার কলেজের পড়ালেখা শেষ করে ক্যারিয়ার গঠন করতে পারে। আর এরপর সেই নারীরা তাদের জীবনকে লুটিয়ে দিচ্ছে স্বামীর সন্তান লালন পালন করা, বড় করা এবং একটি আদর্শ পরিবার ও সংসার গঠন করার পেছনে। বেটি ফ্রিডেন বুঝতে পারছিলেন না যে মেয়েদের মনোজগতের এই বিষয়টা কেন ফুলফিলিং হবে, কেন এই বিষয়গুলোকে তারা স্বেচ্ছায় বেছে নেবে, কেন তারা পরিবারকে বেছে নেবে। ফ্রিডেনের কাছে এটাই ছিল ফেমিনিন মিস্টিক বা নারী রহস্য। বেটি ফ্রিডেন তার বইতে 5টি কারণ উল্লেখ করেছেন যে কেন নারীরা পারিবারিক জীবনকেই বেছে নিয়েছিল, সেই সম্পর্কে আমরা শেষের দিকে উল্লেখ করব ইনশাআল্লাহ। তবে এখানে যেটা লক্ষ্য করা প্রয়োজন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের জীবন খুবই সহজ, সুন্দর এবং আদর্শ নারী জীবন বলতে যা বোঝায় সেটাই ছিল। সেই জীবনটা পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না, এমনকি সেই পশ্চিমা অমুসলিম দেশেও নারীরা ভালোই ছিল। কিন্তু বেটি ফ্রিডেনের মনোভাবটা ছিল এরকম যে আমি তো অসুখী, তাহলে অন্য নারীরা অসুখী হবে না কেন? সুখী পারিবারিক জীবন বেছে নিয়ে নারীরা কেন পরিতৃপ্ত হবে, এটা তার সহ্য হলো না। বিশেষ করে কোনো নারী যদি মনে করতেন তার পেশা হচ্ছে তিনি গৃহিণী, তিনি হাউসওয়াইফ কিংবা হোম মেকার, এই বিষয়টির প্রতি বেটি ফ্রিডেনের বিরক্তি, অসন্তুষ্টি এবং আপত্তি ছিল। একজন নারী গৃহিণী হয়ে সুখে থাকবে এটাকেই তার নারী জীবনের নারীত্বের পূর্ণতা মনে করবে, বিষয়টি তিনি মোটেও সহ্য করতে পারতেন না। এবং এই মানসিকতা শুধুমাত্র বেটি ফ্রিডেনের ক্ষেত্রে নয়, যে কোনো ফেমিনিস্টের ক্ষেত্রেই প্রযোজ্য। বেটি ফ্রিডেনের বইয়ের একটি অংশের অনুবাদ উল্লেখ করা হচ্ছে। তিনি লিখেছেন, আমি স্ত্রী এবং মায়ের সুন্দর ভাবমূর্তিটি রক্ষা করার জন্য খুব পরিশ্রম করতাম। আমি আমার সব সন্তান প্রসব করেছি স্বাভাবিকভাবে, অর্থাৎ নর্মাল ডেলিভারি। আমি তাদেরকে বুকের দুধ দিয়েছি। একবার এক পার্টিতে বা দাওয়াতে এক বৃদ্ধার কথায় আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম। আমি যখন তাকে বললাম যে সন্তান প্রসবই নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তখন সেই বৃদ্ধা জবাব দিয়ে বললেন, হ্যাঁ, আদিম পাশবিক কাজ। সন্তান ধারণ এবং সন্তান প্রসব সম্পর্কে নারীবাদীরা এমনটাই মানসিকতা লালন করে থাকে। যেমন সুলামিত ফায়ারস্টোন, তিনি লিখেছিলেন যে প্রেগনেন্সি এটা হচ্ছে একটা বর্বরোচিত কাজ। যাই হোক, সে বৃদ্ধা মহিলা বললেন যে এটা হচ্ছে আদিম এবং পাশবিক কাজ। তিনি আমাকে বললেন, তুমি কি পশুর চেয়ে বেশি কিছু হতে চাও না? অন্য কথায়, তুমি কি নিজেকে পশুর থেকে বেশি কিছু মনে করো না? আমাদের সমাজেও দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের বৃদ্ধা সংসারী নারীর সংখ্যা প্রচুর, যারা কখনো হয়তো কোনো নারীবাদী আন্দোলনে অংশগ্রহণও করেন না, কিন্তু নিজের সন্তানদেরকে, নিজের মেয়েদেরকে তারা ঠিকই নারীবাদী চেতনায় বড় করতে চান, নিজের অজান্তেই তারা সেভাবে তাদেরকে বড় করেন। প্রচলিত গৃহিণী, সংসারী নারী জীবন, এই বিষয়গুলোকে তারা ঘৃণা করেন এবং তারাও মনে করেন যে ক্যারিয়ার গঠনের মাধ্যমেই নাকি নারীদের নারী জীবনের পূর্ণতা। এরপর ফ্রিডেন লিখেছেন, স্বাভাবিকভাবে সন্তান প্রসব, তাকে বুকের দুধ খাওয়ানো, ঘন ঘন তার কাঁথা পাল্টানো, সন্তানের স্কুলের পাশে রাস্তায় বসে থাকাতে নারীর জীবনে মুক্তি নেই। মার্কিন গৃহিণী নারীরা একদিন আবিষ্কার করল গৃহ, কাম, সন্তান, স্বামী, আসবাবপত্র তাদেরকে আটকে ফেলেছে, বাতিল হয়ে গেছে তাদের সত্তা, তাদেরকে ঘিরে ধরেছে এমন এক নতুন রোগ যার নাম গৃহিণীর ক্লান্তি। এরপর তিনি লিখেছেন সেই বিখ্যাত লাইনটি, তাকে গ্রাস করেছে এমন এক সমস্যা, দ্য প্রবলেম দ্যাট হ্যাজ নো নেম, যে সমস্যার কোনো নাম নেই। বিয়ে, কাম, সংসার, মাতৃত্বে নাকি নারীর মুক্তি নেই। তিনি লিখেছেন, মানুষ মুক্তি পেতে পারে শুধুমাত্র মানুষ হয়ে। এই শেষের লাইনটি, এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ, এই লাইনটির একটি প্রি অ্যাজাম্পশন আছে। আমরা আমাদের এই সিরিজের একটি পর্বে উল্লেখ করেছি যেখানে নারীবাদ এবং ইসলামের তুলনামূলক আলোচনা পেশ করা হয়েছিল দার্শনিক বা ফিলোসফিক্যাল লেভেল থেকে। সেখানে বলা হয়েছিল যে বর্তমান পশ্চিমা সভ্যতা হচ্ছে সেই প্রাচীন গ্রিক রোমান সভ্যতারই একটি উত্তরাধিকারী। প্রাচীন গ্রিক রোমান সভ্যতায় নারীদের সম্পর্কে যেই ধারণা লালন করা হতো সেটারই পুনরাবৃত্তি ঘটেছে পরবর্তীতে পশ্চিমের বিভিন্ন চিন্তাবিদ এবং দার্শনিকদের মাধ্যমে, এবং তাদের সেই অ্যাজাম্পশন হচ্ছে যে তারা নারীদেরকে পূর্ণাঙ্গ মানুষ বলে মনে করতে চাইতো না, অপূর্ণাঙ্গ মানুষ বলে মনে করত। এই জন্যই ফেমিনিস্টদের মধ্যে একটি তাড়না দেখা যায় যে তারা সবসময় নারীকে এভাবেই উপস্থাপন করতে চান যে নারী মুক্তি পেতে পারে মানুষ হয়ে, মানুষ মুক্তি পেতে পারে শুধুমাত্র মানুষ হয়ে। যাই হোক, বিগত সেই পর্বে আমরা সুস্পষ্টভাবেই উল্লেখ করেছি যে ইসলামে এই ধরনের কোনো ভ্রান্ত ধারণার অবকাশ নেই। নারী এবং পুরুষ উভয়ই মানুষ, উভয়ই আল্লাহ তাআলা সৃষ্টি, দুইটি ভিন্ন লিঙ্গ এবং একে অপরের পরিপূরক বা কমপ্লিমেন্টারি ভূমিকা পালন করে, দুজনে মিলেই পরিপূর্ণ মানবসত্তা গঠন করে। যাই হোক, বেটি ফ্রিডেনের বইটির দিকে ফিরে যাচ্ছি। ব্যক্তি জীবনে বেটি ফ্রিডেন ছিলেন তিন সন্তানের জননী। তিনি তার নিজের গৃহিণী জীবন সম্পর্কে লিখেছেন এভাবে, অ্যান আমেরিকান উইমেন ক্যানট ডিনাই দ্যাট অ্যাজ এ হাউস ওয়াইফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন ডিড রাশিং পাস্ট হার ডোর হোয়াইল শি জাস্ট সিটস অ্যান্ড ওয়াচেস। তিনি লিখেছেন যে একজন আমেরিকান নারী এই সত্য অস্বীকার করতে পারে না যে একজন গৃহিণী হিসেবে সে কেবল নিশ্চল অলস বসে রয়েছে আর চারপাশের পৃথিবীর দিকে তাকিয়ে দেখে পৃথিবীর সব কিছু তাকে অতিক্রম করে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এভাবে সে যে ভীতি অনুভব করে সেটা কোনো কল্পনা নয়। এভাবে তিনি নারীর অস্তিত্বের সংকট বা পরিচয় সংকটের বিষয়টিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই লেখাটির প্রায় কাছাকাছি লেখা আমরা দেখতে পাই রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই লেখা যেখানে তিনি সংসারী গৃহিণী নারীদের উদ্দেশ্যে লিখেছেন যে মানুষ চাঁদে পৌঁছে গেছে আর তুমি কিনা বালিশের কাভার সেলাই করছ। যাই হোক, বেটি ফ্রিডেন লিখেছেন যে একজন গৃহিণী নারীর উদ্বিগ্নতা কীভাবে দূর করা যায়। এ সম্পর্কে তিনি লিখেছেন, যে তাকে হয়তো ঘুমের বড়ি বা পিল খাইয়ে শান্ত রাখা যায়, কিন্তু তার অস্তিত্ব যে বিপদের সম্মুখীন এই হতাশা দূর করবেন কীভাবে? সুতরাং নারীবাদ, দ্বিতীয় তরঙ্গের নারীবাদ বলে যে সংসারী গৃহিণী নারীরা তারা নাকি একটি পরিচয় সংকটে ভোগে, অস্তিত্বের সংকট, পরিচয় সংকট। মূলত এটি হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা। বাস্তবে গৃহিণী বা সংসারী নারীরা কখনোই পরিচয়ের সংকটে ভোগে না। একজন নারী যদি সঠিকভাবে মাতৃত্বের ভূমিকা পালন করে এবং এর ফলে তার সন্তান সুপ্রতিষ্ঠিত হয়, সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে, এবং এরপর যদি সেই নারী পরিচয় দেয়, আমি অমুকের মা, অমুক হচ্ছে আমার সন্তান, এই পরিচয়ে তার মোটেও লজ্জিত হওয়ার মতো কিছু নেই। ইসলামের ইতিহাসে এই ধরনের মায়েদের গল্প বহু রয়েছে। বহু খ্যাতনামা ইসলামী মনীষী, সেই ইমাম বুখারী থেকে শুরু করে সাম্প্রতিক অতীতে আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, তাদের মায়েদের গল্প এক একটি উজ্জ্বল ঘটনা। একইভাবে কোনো নারীর সফল গৃহিণী ভূমিকা পালনের কারণে তার স্বামী যদি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়, এবং বাস্তবতা এটাই দেখা যায় যে যেই সকল পুরুষ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হন, ক্যারিয়ারের শীর্ষে উঠে যান, তাদের অধিকাংশের ক্ষেত্রেই তাদের স্ত্রীরা সংসারে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং এইসব ক্ষেত্রে স্ত্রীরা তাদের স্বামীর পরিচয় বলার মাধ্যমে কোনো লজ্জা নেই, বরং এটা তাদের গর্বের কারণ। কিন্তু নারীবাদ বলতে চায় এগুলো নাকি নারীর কোনো পরিচয় নয়। আসল কথা হচ্ছে তারা নারীকে তাদের মাতৃত্ব, স্ত্রী হিসেবে দায়িত্ব, সংসারের দায়িত্ব এগুলো পালন করতে দিতে চায় না। যে কোনো মূল্যে নারীকে তারা ঘর থেকে বের করে নিয়ে আসতে চায়। এবং নারীরা ঘর থেকে বের হয়ে আসলে কাদের লাভ, কাদের ফায়দা, এই সম্পর্কে আমরা একটু পরেই কথা বলবো ইনশাআল্লাহ। এছাড়া আরও প্রশ্ন করা যেতে পারে যে নারীরা ঘর থেকে বের হয়ে আসার পর তারা কতটা সুখী হয়েছে কিংবা কতটা নিজেরা উপকৃত হয়েছে। যাই হোক, বেটি ফ্রিডেন যে অভিযোগ করেছিলেন সেটা একটি মারাত্মক অভিযোগ। এখানে প্রশ্ন হতে পারে যে বেটি ফ্রিডেনের এই অভিযোগ, এটা কি তিনি নিজের অভিজ্ঞতা থেকেই বলেছেন, নাকি সমস্ত আমেরিকান মহিলারাও তার মতো একই মানসিকতা লালন করতেন? এটা কি তাদের নিজস্ব চিন্তা, নাকি তাদের মধ্যে নেগেটিভ পুশিং দিয়ে জোরপূর্বক অসুখী ফিল করানো হয়েছিল? এই ব্যাপারে আমরা যদি কোনো সরাসরি মন্তব্য উল্লেখ নাও করি, এরপরে আমরা বেটি ফ্রিডেনের ব্যক্তিজীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই তিনি কোনো সাধারণ গৃহিণী নারী ছিলেন না। বৈবাহিক জীবনে প্রবেশের আগে তিনি ছিলেন বাম রাজনীতির সাথে যুক্ত মার্ক্সবাদী সোশ্যালিস্ট, এবং বাম রাজনীতির সাথে যুক্ত হওয়ার বিষয়টি আরও অনেক খ্যাতনামা নারীবাদীদের ক্ষেত্রেও প্রযোজ্য। উদাহরণস্বরূপ সিমন দা বিভুয়ার, যাকে নারীবাদের জননী বলে বিবেচনা করা হয়, তিনিও ছিলেন একজন সোশ্যালিস্ট। এবং একটি জনপ্রিয় প্রশ্নও আছে এরকম যে সিমন দা বিভুয়ার, তিনি কি প্রথমে ফেমিনিস্ট নাকি প্রথমে সোশ্যালিস্ট? দীর্ঘ সময় পর্যন্ত তিনি নিজেকে ফেমিনিস্ট বলে পরিচয়ও দেননি, তিনি সবসময় নিজেকে সোশ্যালিস্ট বলে দাবি করতেন। এছাড়া কেট মিলেট, সুলামিত ফায়ারস্টোন, তারাও ছিলেন সোশ্যালিস্ট বা বাম রাজনীতির সাথে যুক্ত। এজন্যই বলা হয়ে থাকে যে নারীবাদ, নাস্তিক্যবাদ আর কমিউনিজম, এই তিনটি শাখা হচ্ছে একই গাছের ডাল। এজন্যই বলা হয়ে থাকে যে দ্বিতীয় তরঙ্গের নারীবাদী আন্দোলনকে যে কয়েকটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার সুযোগ আছে, তার মধ্যে একটি হচ্ছে সমাজতান্ত্রিক মার্ক্সবাদীরা সমাজকে যেভাবে অর্থনীতির ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দেখে, যে শাসক বনাম শোষিত শ্রেণী, জালিম বনাম মজলুম শ্রেণী, পুঁজিবাদী বনাম প্রলেটারিয়েট শ্রেণী, ঠিক একইভাবে তারা নারী আর পুরুষের মধ্যে সম্পর্কটাকেও ক্লাসের ভিত্তিতে ব্যাখ্যা করে থাকে, শ্রেণীর ভিত্তিতে ব্যাখ্যা করে থাকে। তারা নারীকে মনে করে থাকে নিপীড়িত আর পুরুষকে মনে করে থাকে নিপীড়ক, ঠিক যেন সমাজতন্ত্রের সেই বুর্জুয়া পুঁজিপতি বনাম প্রলেটারিয়েট শ্রেণীর একটি ভিন্ন প্রতিফলন, ইকোনমিক্স ক্লাসের বদলে সেক্স ক্লাস। এবারে আমরা বেটি ফ্রিডেনের পার্সোনাল লাইফের দিকে একটু দৃষ্টি প্রদান করব। এক্ষেত্রে অনেকে হয়তো ভাবতে পারেন যে একজন নারী, যিনি নারীবাদী আন্দোলনের নেত্রী, তার ব্যক্তিজীবন বা তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার তেমন কী দরকার আছে। উত্তর হলো, দরকার আছে। কারণ দ্বিতীয় তরঙ্গের নারীবাদের একটি মৌলিক স্লোগান হচ্ছে পার্সোনাল ইজ পলিটিক্যাল, যাহা ব্যক্তিগত তাহাই রাজনৈতিক। নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থানের আগ পর্যন্ত পশ্চিমা দেশগুলোতে নারীদের জেন্ডার রোল সংক্রান্ত বিষয়গুলোকে, তাদের দায়িত্ব পালন করা, এই আলোচনাকে পাবলিক ডোমেন এবং প্রাইভেট ডোমেন এভাবে বিভক্ত করে পৃথক করা হতো। নারীদের বিষয়গুলোকে তারা মনে করত এগুলো যার যার ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়। কিন্তু সেই আন্দোলনকারী নারীরা সেটাকে মানতে চাইলেন না, বরং প্রাইভেট লাইফের বিষয়গুলোকে তারা এভাবে ব্যাখ্যা করতে লাগলেন যে নারীর ব্যক্তিজীবনটি মূলত একটি শাসন বা ক্ষমতা কাঠামোর স্ট্রাগলের উপরে প্রতিষ্ঠিত। একটি পাওয়ার স্ট্রাগলের মাধ্যমে নারীদেরকে বন্দী করে রাখা হয়েছে ঘরে ঘরে, আর পলিটিক্স মানেই হচ্ছে পাওয়ার স্ট্রাগল। তাই নারীদের ব্যক্তিগত বিষয়কেও রাজনৈতিক বিষয় বলে মনে করতে হবে। এছাড়া আরও সহজ কথায় বললে, নারীবাদের সেই প্রবক্তাদের ব্যক্তিজীবনকে দেখার প্রয়োজনীয়তা আছে এই কারণে যে তারা তাদের লেখনীর মাধ্যমে, মতাদর্শের মাধ্যমে শত শত, হাজার হাজার, বরং বলা ভালো লক্ষ লক্ষ নারীর জীবনকে, ব্যক্তি জীবনকে বদলে দেওয়ার পরামর্শ দিচ্ছেন, পরিকল্পনা বাতলে দিচ্ছেন এবং সেই জন্য আন্দোলনও করছেন। কাজেই তাদের ব্যক্তি জীবন কেমন ছিল সেটা দেখার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। উদাহরণস্বরূপ, একজন বিজ্ঞানী কিংবা একজন ক্রীড়া তারকা তার ব্যক্তি জীবনে কী করল সেটা তার সেই বিজ্ঞানের আবিষ্কার কিংবা ক্রীড়া জগতের পারফরমেন্সের সাথে সম্পর্কিত নয়, কাজেই সেই আলোচনাও কোনো জরুরি বিষয় নয়। কিন্তু নারীবাদীরা যেহেতু নারীর ঘরের জীবন থেকে শুরু করে নারীর প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে সেগুলোকে বদলে দিতে চায়, কাজে তাদের ব্যক্তি জীবনে তারা কতটা সেই সব আলোচনার প্রতিফলন ঘটিয়েছে, কতটা সততার পরিচয় দিয়েছে সেটা অবশ্যই দেখার প্রয়োজন আছে। বেটি ফ্রিডেন নামের সেই ইহুদি সাংবাদিক, সেই ভদ্রমহিলা, তিনি বিয়ে করেছিলেন একজন নাট্য প্রযোজককে। তার সাথে 22 বছর সংসারের পর 1969 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এর প্রায় 30 বছর পর 2000 সালে বেটি ফ্রিডেন তার একটি আত্মজীবনী প্রকাশ করেন লাইফ সো ফার শিরোনামে। সেখানে তিনি দাবি করেন যে তার স্বামী নাকি তাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করত, মারধর করত। এই মর্মে তিনি একটি ঘটনা উল্লেখ করেন যে একবার নাকি তিনি একটি প্রেস কনফারেন্সে হাজির হওয়ার আগে চেহারায় মেকআপ লাগিয়ে এসেছিলেন মারধরের চিহ্ন লুকানোর জন্য। প্রায় 30 বছর আগে তালাক হয়ে যাওয়া স্ত্রীর এই অভিযোগ প্রত্যাখ্যান করলেন তার স্বামী এবং তিনি বললেন যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। এরপর বেটি ফ্রিডেন আরেকটি অনুষ্ঠানে গিয়ে নিজেও সেই মিথ্যা অভিযোগের কথা স্বীকার করলেন এবং বললেন, আমার মনে হচ্ছিল যে সেই বিষয়ে আমার লেখা উচিত হবে না। এরপর তিনি বলেন যে আমার স্বামী আসলে বউ পেটানো জামাই ছিল না, আর আমিও চুপ থাকার মানুষ ছিলাম না। আসল কথা হচ্ছে আমাদের দুজনের মধ্যেই প্রচুর মারামারি হয়েছে আর সে আমার থেকে সাইজে বড় ছিল। এ কথাগুলোর অর্থ হচ্ছে যে তার বৈবাহিক জীবন ছিল একটি ডিজাস্টার বা বিপর্যয়। নারীবাদ যেভাবে নারীদেরকে ক্ষমতায়ন করতে চায় সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় নারীদের জীবনের সফলতা হচ্ছে ডিভোর্স দেওয়ার মাধ্যমে। ট্র্যাডিশনাল দৃষ্টিকোণ থেকে একটি সংসারের ব্যর্থতা হচ্ছে ডিভোর্সের মাধ্যমে, আর নারীবাদের কাছে নারীর ক্ষমতায়ন এবং নারীর সফলতা হচ্ছে ডিভোর্সের মধ্যে। কাজেই বেটি ফ্রিডেন তার বৈবাহিক জীবনেরও ইতি ঘটেছিল ডিভোর্সের মাধ্যমে। এদিকে 3 বাচ্চা দেখাশোনা করতে গিয়ে তিনি একেবারে হাঁপিয়ে উঠেন। তাই বেটি ফ্রিডেনের ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে পারিবারিক জীবন মানেই যেন জুলুম সহ্য করা, ক্লান্তিকর একঘেয়ে জীবন। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে তিনি সমস্ত মহিলার উপরে চাপিয়ে দিয়ে ভাবলেন সমস্ত নারীর সংসার জীবনটা বোধহয় এই রকমের। এর ভিত্তিতে তার বই লেখার মাধ্যমে তিনি দাবি করতে লাগলেন আমেরিকান গৃহিণী নারীরা কেউই সুখী নয়, সমাজ তাদেরকে অসুখী করে ঘরে ঘরে বন্দী করে রেখেছে। এটাই তার বইতে তিনি লিখেছেন যে সংসার হচ্ছে একটি কমফোর্টেবল কনসেন্ট্রেশন ক্যাম্প বা আরামদায়ক বন্দিশালা। নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থান যখন আমেরিকাতে ঘটেছিল সেই সময়ে নারীবাদ বিরোধী আরেকটি আন্দোলন গতিশীলতা পাচ্ছিল, যার নেতৃত্বে ছিলেন ফিলিস শ্যাফলি। ফিলিস শ্যাফলি তার ফ্লিপ সাইড অফ ফেমিনিজম বইতে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের প্রচুর সমালোচনা করেছেন। বেটি ফ্রিডেনের বিরুদ্ধেও তিনি অনেক সমালোচনা করেছেন। ফিলিস শ্যাফলি লিখেছেন, অন্যান্য আরও অনেক সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিকের মতো বেটি ফ্রিডেন জানতেন যে নিছক মার্ক্সবাদ প্রচার করে নারীদের কাছে তেমন একটা গ্রহণযোগ্যতা বা পাত্তা পাওয়া যাবে না। এই জন্য তিনি এমন একটি বিষয় বেছে নিলেন যার মাধ্যমে তিনি সুবিধা আদায় করতে পারবেন, এবং সেই বিষয়টিকে তিনি এমনভাবে উপস্থাপন করলেন যেন ঘরে ঘরে মার্কিন নারীরা তাদের নিজেদের জীবনের সাথে সেটার সম্পর্ক স্থাপন করতে পারে বা রিলেট করতে পারে। সেটা কি? সেটা হচ্ছে সংসার জীবন, ক্লান্তিকর জীবন, ছোট বাচ্চাকে লালন পালন করা খুবই ধকলের বিষয়, শারীরিকভাবে, মানসিকভাবে, এই সকল বিষয় নিয়ে তিনি কথা বলতে লাগলেন। ফেমিনিন মিস্টিক বইতে তিনি যে সকল যুক্তিতর্ক পেশ করেছেন সেগুলো আজকে পর্যন্ত প্রতিধ্বনিত হতে শোনা যায়। তিনি লিখেছেন, একজন নারীর পক্ষে তার স্বামী এবং সন্তানের প্রতি নিবেদিত প্রাণ হওয়া, স্যাক্রিফাইস করার মাত্রা এত বেশি যে এগুলো করতে গিয়ে একজন নারী নিঃশেষ হয়ে যায়। তার ব্যক্তিগত স্বাদ আহ্লাদ পূরণের আর কোনো জায়গা থাকে না, তার স্বপ্নগুলো আর পূরণ হয় না, তার ইন্ডিভিজুয়াল গ্রোথ বন্ধ হয়ে যায়। বেটি ফ্রিডেন বললেন, সন্তান প্রতিপালন করা একটি থ্যাঙ্কলেস জব, অর্থাৎ যেটা না করলে আপনি তিরস্কৃত হবেন কিন্তু করলে কেউ আপনাকে বাহবা দিবে না। মার্ক্সবাদ যেভাবে সমাজের প্রতিটি বিষয়কে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে, বেটি ফ্রিডেনের এই লেখাগুলো অনেকটা সেই দৃষ্টিকোণ থেকেই লেখা হয়েছিল। তিনি লিখেছেন, সন্তান প্রতিপালনের কাজে নারীদেরকে নাকি তেমন খরচ করতে হয় না, নারীরা ফ্রিতে সন্তান প্রতিপালন করে দিচ্ছে, ফলে এই কাজে যেহেতু অর্থনৈতিক কোনো লেনদেন নেই তাই এই কাজের মাধ্যমে নাকি সমাজ তেমন উপকৃত হয় না, সমাজের প্রতি নাকি নারীর কোনো অর্থনৈতিক অবদান থাকে না, কেবলমাত্র অপ্রতিরোধ ভালোবাসা এবং কর্তব্য পালনের তাগিদেই মায়েরা সন্তান দেখাশোনা করে তাদেরকে ছোট থেকে বড় করে তোলে। সুতরাং বেটি ফ্রিডেন তার সেই কাজের বিনিময়ে ভ্যালিডেশন প্রত্যাশা করছেন, অন্ততপক্ষে অর্থনৈতিক প্রতিদান বা বিনিময় চাইছেন, ফ্রিতে কিছুই করতে চাচ্ছেন না। এবং তিনি নিজেও বুঝতে পারছিলেন না যে কীভাবে অন্যান্য মহিলারা মাতৃত্বের মতো কঠিন দায়িত্ব ফ্রিতে করে দিচ্ছে এবং এর জন্য এত ত্যাগ স্বীকার করছে, কিংবা সেই ত্যাগ স্বীকার করে তার মধ্যে তৃপ্তি পাওয়ারই বা কী আছে। এই অবস্থায় ফিলিস শ্যাফলি বলেন যে বেটি ফ্রিডেন চাইলে কোনো মনোচিকিৎসকের শরণাপন্ন হতে পারতেন কিংবা কাউন্সিলিং নিতে পারতেন, কিন্তু এসব না করে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমেরিকান গৃহিণী নারী সবাই নাকি পুরুষতন্ত্রের জালে বন্দি। নারীরা পুরুষের সমতুল্য হতে পারেনি, পুরুষেরা বাইরে যায় সেখানে স্বাধীন জীবনযাপন করে, আর মহিলারা নাকি ঘরে বন্দী হয়ে থাকে সন্তানদের নিয়ে। অথচ তিনি যদি তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতেন তাহলে দেখতে পেতেন পুরুষেরা যে ঘরের বাইরে কাজ করছে সেই কাজের মধ্যে কত কষ্ট, কত স্ট্রেস থাকে এবং সেই কাজগুলো কতটা আনফুলফিলিং হতে পারে। দিনের পর দিন নিয়োগকর্তার ঝাড়ি খেয়ে 9টা থেকে 5টা পর্যন্ত শুধুমাত্র অফিস টাইম করা, এটাও যথেষ্ট নয়। এর সঙ্গে আরও অতিরিক্ত কাজ করতে হয়, ওভারটাইম করতে হয়, ছুটির দিনেও মাঝে মাঝে গিয়ে হাজির হতে হয়। এছাড়া আমাদের দেশের প্রেক্ষাপটে সকালে এবং সন্ধ্যায় কয়েক ঘন্টার রাস্তার জ্যাম ঠেলে ক্লান্তিকর অভিজ্ঞতা নিয়ে বাসায় ফেরা, এটা খুব আরামদায়ক কিছু নয়। এত কষ্টের পর একজন পুরুষ যেই উপার্জন করেন সেই রোজগার শেষ হয়ে যায় মাস ফুরানোর আগেই, কোনো মতে জীবিকা অর্জন করে খেয়ে পরে বেঁচে থাকা। এই কারণে পুরুষেরা যদি বলতে শুরু করে যে সারাটা জীবন শুধুমাত্র কল্লুর বলদের মতো খেটেই গেলাম কিন্তু কিছুই পেলাম না, তাহলে কি আপত্তি করার মতো খুব বেশি যুক্তি থাকবে? কাজেই নারী এবং পুরুষ উভয়েরই অবদান রয়েছে সংসারে, উভয়েরই স্যাক্রিফাইস রয়েছে। এসব না দেখে শুধুমাত্র এক পেশে বয়ান উপস্থাপন করা, শুধুমাত্র গৃহিণী নারীদের ক্লান্তি, সেগুলো নিয়ে তিনি আলোচনা করলেন এবং তার বইতে সেই বিখ্যাত লাইনটি লিখলেন, দ্য প্রবলেম দ্যাট হ্যাজ নো নেম। গৃহিণী নারীরা নাকি এমন সমস্যায় ভুগছে যার কোনো নাম নেই। আমাদের দেশের পত্রপত্রিকাগুলোতেও সেই কথিত নারী মঞ্চ, নারীপক্ষ কিংবা নারী কর্নারে যে সকল লেখা ছাপানো হয় যেগুলো পড়ে গৃহিণী নারীরা ক্রমাগত নেগেটিভ পুশিংয়ের শিকার হতে থাকেন, আর ঘরে ঘরে তারাও সেই একই কথার পুনরাবৃত্তি করে বলতে থাকেন যে আমার ঘরের কাজের কোনো নামও নেই, দামও নেই। কিন্তু আসলেই কি তাই? নারীবাদের দ্বিতীয় তরঙ্গ নারীদের জীবনকে কতটুকু পরিপূর্ণ করতে পেরেছে? নারীবাদের দ্বিতীয় তরঙ্গ সম্পর্কে আমরা মূল্যায়ন উপস্থাপন করব আগামী পর্বে ইনশাআল্লাহ। আপাতত বেটি ফ্রিডেনের সেই কথাগুলো একটু জেনে নেওয়া যাক। গৃহস্থালি কাজের মধ্যেই নারী জীবনের পূর্ণতা, দীর্ঘদিন ধরে চলে আসা এই ধারণাকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, নারীদের মধ্যে অসীম সম্ভাবনা আছে, তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, তাই আমি নারীদেরকে উৎসাহিত করি তারা সেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাক। তিনি বলেন, আমাদের মেয়েদের ভুল হচ্ছে এতদিন ধরে আমরা শুধু পুরুষদেরকেই হিংসা করে এসেছি, কিন্তু পুরুষেরা যে সকল কাজ করে সেগুলো করা শুরু করিনি, ফলে নারীরা তাদের জীবনের সার্থকতা বা ফুলফিলমেন্ট অনুসন্ধান করেছে পুরুষের আধিপত্য মেনে নেওয়া, মাতৃত্বের ভালোবাসা লালন করা এবং যৌন সম্পর্কে নিষ্ক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে। এক কথায় বলতে গেলে ফেমিনিন মিস্টিক বইয়ের মাধ্যমে তিনি আমেরিকান গৃহিণী নারীদেরকে সংসার এবং মাতৃত্বের দায়িত্ব থেকে বের করে এনে ক্যারিয়ার গঠন বা টাকা পয়সা রোজগারের দিকে উৎসাহিত করলেন। এবং সাফ্রেজিস মুভমেন্টের পর বা নারীদের ভোটাধিকার আন্দোলনের পর নারীরা আবারও কেন সেই ট্রেডিশনাল ভূমিকার দিকেই ফিরে যাচ্ছিল সেই বিষয়টি রহস্য উন্মোচন করতে গিয়ে তিনি 5টি কারণ আবিষ্কার করেছিলেন। সেই জন্য তিনি প্রথমে পশ্চিমা জীবন দর্শনের উপরে ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালাইসিসের ভূমিকাকে দায়ী করলেন। ফ্রয়েডীয় চিন্তাধারা কি এ প্রসঙ্গে চাইলে অনেক জটিল আলাপ করা যায়, তবে সেদিকে না গিয়ে একেবারে সহজ কথায় যদি আমরা বলি যে সেই প্রাচীন গ্রিক দার্শনিকরা তারা যেভাবে মনে করতেন যে নারীরা হচ্ছে অপূর্ণাঙ্গ পুরুষ, অপূর্ণাঙ্গ সৃষ্টি, তেমনিভাবে ফ্রয়েড মনে করতেন নারীরা হচ্ছে খোজা পুরুষ, খোজা মানে যার লিঙ্গ কেটে ফেলা হয়। তাহলে নারী এরা তো ভিন্ন আরেকটি লিঙ্গ, তারা আবার খোজা পুরুষ হলো কীভাবে? ফ্রয়েড মনে করতেন প্রত্যেক নারী একজন অপূর্ণাঙ্গ পুরুষ, এই কারণে নারীরা নাকি পেনিস এনভি অনুভব করে, পুরুষকে ঈর্ষা করে আর পুরুষের তুলনায় নিজেকে হীনমন্য মনে করে। দ্বিতীয়ত, বেটি ফ্রিডেন নারীদের ঐতিহ্যগত ভূমিকায় ফিরে যাওয়ার জন্য তৎকালীন প্রচলিত বিভিন্ন ম্যাগাজিন এবং বই পুস্তকে প্রকাশিত আদর্শ নারী চিত্রকে দায়ী করেন। 1930-এর দশকে বিভিন্ন নারী ম্যাগাজিন যেমন লেডিস হোম জার্নাল, সেখানে নারীদেরকে দেখানো হতো স্বাধীন তরুণী নারী হিসেবে, কিন্তু সেই একই পত্রিকাগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নারীদেরকে দেখানো শুরু হলো সুখী পরিতৃপ্ত আমেরিকান গৃহবধূ হিসেবে যারা বাড়িতে আরাম করছে, আর বাড়িতে আরামদায়ক জীবনের জন্য রয়েছে তাদের সব ধরনের প্রযুক্তিগত উপাদান যেগুলো নিত্য নতুন আবিষ্কৃত হয়েছে, সেই ডিশ ওয়াশার মেশিন থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ওভেন ইত্যাদি। তাহলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একদিকে গৃহিণীর জীবনকে বলা হচ্ছে ক্লান্তিকর একঘেয়েমিপূর্ণ জীবন, আবার আরেকদিকে দেখানো হচ্ছে তাদের জীবন হচ্ছে খুবই আরামদায়ক। তখনকার নারী ম্যাগাজিনগুলোতে বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হতো এই শিরোনামে। সেখানে শিরোনাম দেওয়া থাকত, নারীত্ব শুরুই হয় ঘরে, কিভাবে আপনার ঘর দেখাশোনা করবেন, কিভাবে স্বামীকে বসে রাখবেন ইত্যাদি। নারীদের ট্রেডিশনাল ভূমিকায় ফিরে যাওয়ার পেছনে তিনি তৃতীয় যে বিষয়টিকে দাবি করেন সেটা হচ্ছে ফাংশনালিজম থিওরি বা নারী পুরুষ একই অন্যের পরিপূরক থিওরি। এই থিওরি মেনে নিলে নারীদেরকে পুরুষের ভূমিকা, পুরুষের দায়িত্ব পালন করার প্রয়োজন নেই, বরং নারী আর পুরুষ একই অন্যের পরিপূরক ভূমিকা পালন করেই নিজেদের জীবনকে পরিপূর্ণ করতে পারে। চার নম্বর, তিনি দায়ী করেছিলেন নারীর মনোজগৎকে। অর্থাৎ সেই সময়ে নারীরা ক্যারিয়ার গঠন করতে চাইতো না, তারা মা এবং স্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মধ্যেই সন্তুষ্ট থাকতে চাইত। এই জন্য তিনি বললেন নারীর মনোজগতে, সাইকোলজিতে পরিবর্তন আনতে হবে। আর তার সেই ফেমিনিন মিস্টিক বইটি লেখার মাধ্যমে তিনি অনেকাংশেই সেটা করতে সক্ষম হয়েছিলেন, এবং এই বইটি কতটা প্রভাবশালী ছিল সেই সম্পর্কে আমরা কয়েক মিনিট পরেই উল্লেখ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এছাড়া তিনি আরেকটি কারণকে চিহ্নিত করেছিলেন, সেটা হচ্ছে তৎকালীন শিক্ষাক্রম এবং স্কুল কলেজে জেন্ডার স্পেসিফিক কোর্সের উপস্থিতি, যেমন হোম ইকোনমিক্স বা গার্হস্থ্য অর্থনীতির মতো বিষয়গুলো। সেগুলোকে বাদ দিয়ে তিনি সেখানে নারী পুরুষের পৃথক জেন্ডার রোল থাকবে না, এই ধরনের হোমোজেনাস এবং অ্যান্ড্রোজেনাস বিষয় রাখতে বললেন, যেন সেই ধরনের সমাজ প্রতিষ্ঠা করা যায়, যার প্রতিফলন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। নারীদের মধ্যে পুরুষালী স্বভাব বৃদ্ধি পেয়েছে, আর পুরুষদের মধ্যে মেয়েলি সুলভ আচরণ সর্বত্রই দেখা যাচ্ছে। এবারে বেটি ফ্রিডেনের সেই বই এবং তার মুভমেন্টের প্রভাব সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। বিভিন্ন বিষয়ে তার প্রচুর সমালোচনা থাকলেও এই কথা অনস্বীকার্য যে বেটি ফ্রিডেন তার ফেমিনিন মিস্টিক বইয়ের মাধ্যমে তৎকালীন নারী সমাজে এবং পুরুষদের মধ্যেও ব্যাপক প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। তিনি বিভিন্ন নারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা এমনভাবে তুলে ধরেছিলেন যেন সব নারীরাই মনে করতে শুরু করে যে আরে এটা তো আমারই মনের কথা। ফ্রিডেনের সেই বইটি নারীবাদের দ্বিতীয় তরঙ্গের শুরুতে একটি স্ফুলিঙ্গ সৃষ্টির কাজ করেছে। বইটি প্রকাশের কয়েক বছরের মধ্যেই নারীরা একত্রিত হয়ে বিভিন্ন অর্গানাইজেশন গড়ে তুলতে থাকে, এবং মিডিয়ার সহযোগিতার মাধ্যমে স্কুল কলেজ এবং সমাজের অন্যান্য স্থানে প্রচলিত জেন্ডার রোল, যেটাকে তারা বলে থাকে সেক্সিজম, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে থাকে। এই আন্দোলনে সহযোগী হিসেবে যোগ দেয় বিভিন্ন বেসরকারি কর্পোরেশন, সরকারের পক্ষ থেকেও CIA থেকে পৃষ্ঠপোষকতা করা হয়েছিল। বিখ্যাত নারীবাদী নেত্রী গ্লোরিয়া স্টাইনেম, তিনি সরাসরি CIA-র এজেন্ট ছিলেন। এছাড়া সমকামী দল, তারাও তাদের সঙ্গে যোগদান করেছিল। সুতরাং সব কিছু মিলিয়ে বলা যায় যে নারীবাদী আন্দোলন হচ্ছে এমন একটি আন্দোলন যেখানে প্রতিপক্ষ কারা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও একপেশেভাবে পুরুষদেরকে দায়ী করা হয়ে থাকে, অথচ পুরুষরাই তাদের অন্যতম প্রধান সহযোগী। পুরুষরাই নারীবাদ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশে গিয়ে যুদ্ধ করে এবং জীবন দেয় জাতিসংঘের ব্যানারে। সুতরাং নারীবাদ হচ্ছে একটি সমর্থনপুষ্ট আন্দোলন। যাই হোক, ফ্রিডেনের সেই আন্দোলনের কিছু ফলাফল বাস্তবে দেখা যায় যে সেই বইটি প্রকাশের কয়েক মাস পরেই 1963 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইকুয়াল পে অ্যাক্ট বা সমমজুরি আইন পাশ হয়। তখন থেকে নারী এবং পুরুষ একই মজুরি বা একই বেতন পেতে থাকে। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশেও সমমজুরি দেওয়া শুরু হয়। আর 1963-র তিন বছর পর 66 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নারীবাদী সংগঠন নাও বা ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন প্রতিষ্ঠিত হয়। এইসব প্রচারণা এবং প্রোপাগান্ডার ফলে ঘরে ঘরে মার্কিন নারীদের মনোজগতে বিরাট পরিবর্তন আসলো, এবং শুধুমাত্র নারীদের নয় বরং নারীদের সাথে সংশ্লিষ্ট পরিবারের পুরুষদের প্রত্যাশার মধ্যেও নাটকীয় পরিবর্তন ঘটল। অনেকেই জেনে কিংবা না জেনে, বুঝে কিংবা না বুঝে, সচেতন কিংবা অবচেতনভাবে বেটি ফ্রিডেন এসে কথাগুলোকে আত্মস্থ করে নিতে লাগল। পশ্চিমা সমাজে ধর্মের প্রভাব অনেক আগেই নাই হয়ে গিয়েছে। যতটুকু ছিল সেটা ছিল কেবল বাহ্যিকভাবে পোশাক সর্বস্ব, রবিবারে চার্চে গিয়ে কিছু গান গাওয়া, আর নির্দিষ্ট দিনে মদ খাওয়া, অ্যালকোহল খাওয়া, এইসবের মধ্যেই সীমাবদ্ধ। কাজেই তাদের কাছে ধর্ম ছিল কেবলমাত্র একটা ফিলিংস বা অনুভূতির নাম, বুকে মাথায় তিনবার হাত বুলিয়ে হোলি জেসাস এগুলো বলা, এতটুকুই। এই অবস্থায় যখন ব্যাপক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা শুরু হলো, নারীবাদী আন্দোলনের উত্থান ঘটতে লাগলো, তখন সেই ট্র্যাডিশনাল গৃহিণী মার্কিন নারীরা সন্তান দেখাশোনার দায়িত্বকে বোঝা মনে করতে শুরু করলো। এই দায়িত্ব পালনের প্রতি তাদের আর কোনো নৈতিক বাধ্যবাধকতা আছে বলে তারা মনে করলো না। তবে বেটি ফ্রিডেনের সেই থিওরিগুলোর মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে দুইটি প্রধান সমস্যা হচ্ছে, প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা নির্যাতিত ছিল কিংবা তাদেরকে বন্দী করে দমিয়ে রাখা হয়েছে, এই কথাগুলো দাবিগুলো মোটেও সত্য নয়। সেই পশ্চিমা অমুসলিম সমাজে এমন কোনো আইনকানুন ছিল না যার কারণে নারীরা বন্দী হয়ে ঘরে থাকতে বাধ্য হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়টাতেও বহু মার্কিন নারী ঘরের বাইরে বিভিন্ন কাজে অংশগ্রহণ করত। বিশ্বযুদ্ধের সময়েও নারীরা অনেক কাজে অংশগ্রহণ করেছে, আর যেই সকল নারীরা গৃহিণী ছিল তারাও স্বেচ্ছায় স্বামী সন্তান নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। ঘরের বাইরে কাজ না করা এবং ঘরে থাকা, এটাই ছিল তাদের চয়েস, এই জন্য তাদেরকে বাধ্য করা হয়নি। ফ্রিডেনের থিওরির দ্বিতীয় সমস্যা হচ্ছে যে মার্কিন নারীরা ঘরে ঘরে অসুখী ছিল। এটা একটি মিথ বা আজগুবি কল্পনা যার কোনো ভিত্তি নেই। প্রসঙ্গত উল্লেখ্য, 1970 থেকে 1990 সালের এই সময়ের মধ্যে, অর্থাৎ নারীবাদের উত্থানের পর দীর্ঘ 20 বছর ধরে প্রায় 100,000 নারীদের মধ্যে একটি জরিপ চালিয়ে দুইজন প্রফেসর বাঞ্চফ্লাওয়ার এবং ওয়াসওয়ার্ল্ড তারা একটি স্টাডি পরিচালনা করেছেন যে পশ্চিমা নারীরা নারীবাদের পর সুখী নাকি অসুখী জীবনযাপন করছে। এবং সেই স্টাডিতে দেখা গেছে যে নারীবাদের উত্থানের পর নারীবাদ পশ্চিমা নারীদের জীবনকে আরও অসুখী করে দিয়েছে। অর্থাৎ ঘরের জীবন থেকে বাইরে এসে কর্মক্ষেত্রে যোগদানের পর নারীদের ক্লান্তি এবং অবসাদের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে, যেটা স্টাডির মাধ্যমে ফুটে উঠেছে। এছাড়া সাম্প্রতিক তথ্য থেকেও আমরা উল্লেখ করতে পারি, একটি ব্রিটিশ হেলথ ম্যাগাজিন টপ সায়েন্টে তাদের একটি জরিপে দেখা গেছে, সেখানে অংশগ্রহণকারী 78% কর্মজীবী ব্রিটিশ নারী বলেছেন যে সুযোগ থাকলে তারা আগামীকালই তাদের কাজ ছেড়ে দিতেন। অর্থাৎ কর্মক্ষেত্র বা কেরিয়ার তাদেরকে মানসিকভাবে সুখী কিংবা ফুলফিলিং অভিজ্ঞতা দিতে পারেনি। এছাড়াও এইসব জরিপের কথা কিংবা স্ট্যাটিস্টিক্সের মতো জটিল আলোচনা বাদ দিয়ে সাধারণ দৃষ্টিকোণে সহজভাবে চিন্তা করলেও বোঝা যায়, আমাদের দেশে প্রায় 40-60 লক্ষ মানুষ গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, যাদের অধিকাংশই নারী। এই নারীরা কেরিয়ার গঠন করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজগার উপার্জন করছে। এখন প্রশ্ন করা যেতে পারে যে তাদের এই পরিবেশ কতটা আনন্দদায়ক, তাদের এই ক্যারিয়ার কতটা ফুলফিলিং। বলাই বাহুল্য, নিতান্ত বাধ্য হয়ে তারা সকাল থেকে রাত পর্যন্ত রোবটের মতো একঘেয়েমিপূর্ণ এই কাজগুলো করে যাচ্ছে। না খেয়ে থাকতে হবে এই ভয় না থাকলে কখনোই তারা এই ধরনের ক্লান্তিকর একঘেয়েমিপূর্ণ কাজ এবং সেই কাজ করতে গিয়ে নিজেদের পারিবারিক জীবন, সংসার জীবনকে উৎসর্গ করে দেওয়া, এই ধরনের জীবন তারা কখনোই বেছে নিত না। কিন্তু নারীবাদ আমাদেরকে যে ভুল চিত্র দেখায় সেটা হচ্ছে যে ক্যারিয়ার মানেই যেন খুব আরামদায়ক পরিবেশ, সবাই চেয়ারে হেলান দিয়ে বসে এসি ছেড়ে দিয়ে আরাম করছে, মাস শেষে মোটা বেতনের মাইনে পাচ্ছে, সারাদিনে তেমন খুব একটা কাজ করার কিছু নেই, মাত্র অল্প কিছু সময় কাজ করলেই হয়, কয়েকটা ফাইল দেখা আর সিগনেচার করা, আর বাকি সময় কলিগদের সাথে বসে গল্পগুজব করা, যেন সব মেয়েরা এই ধরনের কাজই করছে। বলাই বাহুল্য, এই ধরনের কাজের সংখ্যা খুবই কম, 1%-এরও থেকে কম। কিন্তু এই মূলা সামলে ঝুলিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েকে ঘর থেকে বাইরে বের করে আনা যায় এবং ক্যারিয়ার তোমাকে ফুলফিলিং জীবন দিবে এভাবে প্রলুব্ধ করা যায়। কাজেই ঘরে কাজ করলে সেটা পুরোটাই ক্লান্তিকর, আর বাইরে কাজ করলে পুরোটাই আনন্দদায়ক, পুরোটাই রোমাঞ্চকর, বিষয়টা মোটেও এমন নয়। প্রতিটি জায়গাতে এই ক্লান্তি অবসাদ থাকতে পারে। এক্ষেত্রে একজন মানুষকে নিজে থেকে ইনোভেটিভ হতে হবে, নিজের কাজের মধ্যে আনন্দ এবং বিশ্রাম বের করার উপায় খুঁজে বের করতে হবে। একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে ছোট বাচ্চা দেখাশোনা করা, একজন মায়ের জন্য তার সন্তানকে দেখাশোনা করা, বড় করা, নিঃসন্দেহে এটি কঠিন কাজ, ক্লান্তিকর কাজ ঠিকই, কিন্তু এমন মা খুঁজে পাওয়া খুবই কঠিন বা খুবই বিরল যে মা এই কাজ করতে গিয়ে তার সন্তানদের প্রতি কোনো ভালোবাসা অনুভব করে না। একজন মা সন্তান দেখছে আর ডে কেয়ারে কর্মরত একজন মহিলা কতগুলো ছোট বাচ্চাকে দেখাশোনা করছে, এই দুই মহিলার কাজের মধ্যে পার্থক্য কী? এই দুইজনের মানসিক অভিজ্ঞতার মধ্যে পার্থক্য কী? নিজের সন্তানকে দেখাশোনা করে একজন মা কখনোই সেই ধরনের ক্লান্তি অনুভব করবে না যেটা ডে কেয়ারে কর্মরত একজন মহিলা অন্যের বাচ্চাকে দেখাশোনার ক্ষেত্রে করবে। এই প্রসঙ্গে উল্লেখ করে ফিলিস শ্যাফলি বলেছেন যে বেটি ফ্রিডেন তার সেই জীবনে নিজের সন্তানদের দেখাশোনা করতে গিয়ে হাঁপিয়ে উঠেছিল কিংবা তাদের প্রতি তেমন একটা ভালোবাসা অনুভব করেনি, এটা তো তার নিজের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, তার উচিত ছিল তার নিজের সমস্যা দূর করার উপায় খুঁজে বের করা, কিন্তু সেটা না করে তার নিজের সমস্যাকে সে পুরো সমাজের উপরে চাপিয়ে দিয়েছে। তবে বেটি ফ্রিডেন এবং অন্যান্য নারীবাদীদের যেটা সফলতা সেটা হচ্ছে যে তারা তাদের সেই ভুল থিওরিগুলো দারুণভাবে মার্কেটিং করতে পেরেছিল মার্কিন তথা পশ্চিমা নারীদের কাছে এবং তাদেরকে বিশ্বাস করিয়েছিল যে তোমার ঘরের জীবন, সংসারের জীবন এবং স্বামী সন্তানের মাঝে থাকা এই জীবন তোমাকে পরিপূর্ণতা দিচ্ছে না, বরং তুমি এর থেকেও বেশি কিছু ডিজার্ভ করো। যদিও বাস্তবতা হচ্ছে সেই 50-এর দশকে 60-এর দশকে যদি একজন অসুখী গৃহিণী নারী থেকে থাকে তাহলে এর বিপরীতে কমপক্ষে 100 জন সুখী পরিতৃপ্ত গৃহিণী নারী ছিল সেই মার্কিন যুক্তরাষ্ট্রে। তুলনামূলক চিত্র উপস্থাপন করলেই আমরা নারীবাদের প্রভাবে নারীদের জীবন কতটা সুখী কিংবা অসুখী হয়েছে সেই বিষয়টা সহজেই বুঝতে পারি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোতে এত এত সিঙ্গেল মাদার কেন, এত এত ডিভোর্স কেন? সুখী পারিবারিক জীবন থেকে নারীদেরকে বের করে নিয়ে এসে ঘরে ঘরে নারীদেরকে তারা কতটা শান্তি আর কতটা অশান্তি দিয়েছে সেটা তুলনামূলক চিত্র করলেই বিষয়টা স্পষ্টভাবে বোঝা যায়। যা হোক, ব্যক্তিগত সমস্যাকে এমনভাবে উপস্থাপন করা যেন এটা পুরো সমাজের সমস্যা এবং ব্যক্তিগত সমস্যার দায়কে পুরো সমাজের উপরে চাপিয়ে দেওয়া, এটি হচ্ছে নারীবাদীদের অন্যতম একটি নেতিবাচক বৈশিষ্ট্য। এই বিষয়টি দারুণভাবে লক্ষণীয়। যদি কোনো ব্যক্তি নারীবাদের শীর্ষস্থানীয় ব্যক্তিদের জীবন, তাদের পারিবারিক জীবনের চিত্র অনুসন্ধান করেন, তাহলে দেখতে পাবেন তাদের ব্যক্তিগত জীবন কমবেশি সকলের ক্ষেত্রেই ছিল সমস্যায় পরিপূর্ণ। নিজেদের পারিবারিক জীবনে সেই সকল সমস্যা কীভাবে মোকাবেলা করতে হবে, সমাধান করতে হবে, সেটা তারা জানতেন না। অথচ তারাই কিনা পৃথিবীর সমস্ত নারীদেরকে বাতলে দিচ্ছেন যে এই পথে চললে তুমি মুক্তি পাবে, তোমার জীবন সুখী হবে। বেটি ফ্রিডেন, তিনিও তার পারিবারিক জীবনে অনেক দুঃখ কষ্ট মোকাবেলা করেছেন। লাইফ সো ফার, এই আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন যে ছোটবেলায় তিনি যেটাই করতেন না কেন, সেই জন্য তার মা খুবই বকাঝকা করতেন, তাকে তিরস্কার করতেন আর বলতেন যে তুমি একেবারেই অথর্ব মেয়ে, কোনো কাজের না, অগোছালো, খারাপ মেয়ে, কুৎসিত মেয়ে ইত্যাদি। খুবই দুঃখজনক স্মৃতি। এসব ঘটনার স্মৃতিচারণ করে তিনি আত্মজীবনীতে লিখেছেন, সবসময় আমি আমার নিজের মনে মনে বলতাম যে আমি আমার মাকে কতটা ঘৃণা করি। এখানেই শেষ নয়, বেটি ফ্রিডেন ক্ষোভের সাথে লিখেছেন, অল মাদার্স শুড বি ড্রাউন্ড অ্যাট বার্থ। মায়ের সম্পর্কে এটা ছিল তার ব্যক্তিগত মূল্যায়ন। একই রকমের চিত্র আমরা দেখতে পাই আমাদের দেশে রোকেয়া সাখাওয়াত হোসেন কিংবা তসলিমা নাসরিন, তাদের ক্ষেত্রেও। রোকেয়া নিজের বাবাকে ঘৃণা করতেন, তসলিমাও তাই। সিমন দ্য বিভুয়ার, তিনি ছিলেন একজন বকে যাওয়া সন্তান। আবদার পূরণের জন্য কান্নাকাটি করে সবাইকে অস্থির করে রাখতেন। শৈশবে বোন ছাড়া তার খেলার কোনো সাথী ছিল না। আর সিমনের পিতা একটি পুত্র সন্তান চেয়েছিলেন, কিন্তু সেই পুত্র সন্তান তিনি কখনো পাননি। ফলে সিমন দ্য বিভুয়ারের মনে একটি বঞ্চনার অনুভূতি থাকা অস্বাভাবিক নয়। হয়তোবা এ কারণে অবচেতনভাবে তিনি সবসময় পুরুষ হতে চাইতেন, যেমনটা অন্যান্য নারীবাদীরাও হতে চায়। দ্বিতীয় তরঙ্গের আরেকজন বিখ্যাত নারীবাদী আইকন হচ্ছেন গ্লোরিয়া স্টাইনেম। তার শৈশব জীবনটাও ছিল খুবই স্ট্রেসফুল। তার মা ছিলেন মানসিকভাবে অসুস্থ, বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি থাকতে হতো। কখনো কখনো তার মা মানসিকভাবে অসুস্থতার কারণে ভায়োলেন্ট হয়ে উঠতেন, নার্ভাস ব্রেকডাউন ঘটত। 10 বছর বয়সেই তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর একটি ভাঙাচোরা বাড়িতে গ্লোরিয়া স্টাইনেম তার মায়ের সঙ্গে আরও 6 বছর কাটান। এগুলি ছিল তার পারিবারিক জীবনের অভিজ্ঞতা। কাজেই ব্যক্তি জীবনে তিনি সুন্দর পারিবারিক জীবন, বিয়ে কিংবা সুখী পরিবারের কোনো চিত্রই দেখেননি। একবার তার কাছে বিয়ে এবং মাতৃত্ব সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল পিপলস ম্যাগাজিনে। তখন তিনি জবাব দিয়ে বলেছিলেন, আই হ্যাভ অলরেডি বিন দ্য ভেরি স্মল প্যারেন্ট অফ এ ভেরি বিগ চাইল্ড, মাই মাদার। আই ডিড নট ওয়ান্ট টু এন্ড আপ টেকিং কেয়ার অফ সামওয়ান এলস। এই কারণে তিনি বলেন যে তিনি নিজেও কখনো বিয়ে করতে চান না কিংবা মা হতে চান না, যদিও পরবর্তীতে তিনি একসময় বিয়ে করেছিলেন। এভাবে চাইলে একের পর এক নারীবাদের শীর্ষস্থানীয় ব্যক্তি, নারীবাদের শীর্ষস্থানীয় তাত্ত্বিকদের ব্যক্তি জীবনের হতাশাজনক চিত্রের বর্ণনা দেওয়া যায়, তবে এই প্রসঙ্গে আলোচনা দীর্ঘায়িত করা নিষ্প্রয়োজন। এই প্রসঙ্গে আরও একবার স্মরণ করিয়ে দেওয়া, নিঃসন্দেহে এটা কাউকে ব্যক্তি আক্রমণ করা নয় কিংবা তাদের ব্যক্তি জীবনে যে এই দুঃখ কষ্ট ছিল সেই জন্য আমরাও দুঃখ অনুভব করি। তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন যেভাবে দুঃখে কেটেছে এটা যেভাবে সত্য, তেমনইভাবে এটাও সত্য যে বিশ্বজুড়ে আরও লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটিয়েছে, এখনও কাটাচ্ছে স্বামী সন্তান এবং ঘর ভর্তি নাতি নাতনিদের সাথে। কাজে সেই সব নারীবাদী তাত্ত্বিকদের উচিত ছিল যে সমাজের যেই সব মহিলারা এত সুখী তৃপ্তিময় জীবনযাপন করছে, কীভাবে তাদের স্বামীরা তাদেরকে সুখে রাখলো, সেই সব কাহিনী বেশি বেশি করে অনুসন্ধান করা এবং সেগুলো প্রতিফলিত করা। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি ব্যবসা করে অল্প পুঁজি নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যায়, আমরা সবসময় তার সফলতার কাহিনী শুনতে চাই, কীভাবে সে এত সফল হলো। কিন্তু কোনো ব্যবসায়ী যদি বারবার ব্যর্থ হয়, আজীবন ছোট ব্যবসা করে কখনোই সমৃদ্ধি অর্জন করতে না পারে, তার ব্যর্থতার কাহিনী কেউই শুনতে চায় না। একই কথা তো আগের ক্ষেত্রেও প্রযোজ্য। বেটি ফ্রিজেন নিজেও তার এই ব্যর্থতার কথা স্বীকার করেছে এবং সে বলেছে, আমার বৈবাহিক জীবন ভালোবাসার উপরে প্রতিষ্ঠিত ছিল না, বরং এটা প্রতিষ্ঠিত ছিল একজন আরেকজনের উপরে ঘৃণার নির্ভরশীলতায়। সংসার জীবন কাটাতে গিয়ে আমি আমার আত্মসম্মান হারিয়ে ফেলতে বসেছিলাম, আর আমার কাছে মনে হতো আমার ব্যক্তি জীবনে পরিবর্তন আনার বদলে একটি নারী আন্দোলন ঘটিয়ে ফেলাই সহজ। বেটি ফ্রিডেন কমপক্ষে সেই সফলতা অর্জন করেছেন এটা আমাদেরকে বলতেই হবে, কারণ 1963 সালে লেখা সেই বইটি মার্কিন যুক্তরাষ্ট্রে বেস্ট সেলার হয়। প্রথম বছরে 3 লক্ষ, পরের 3 বছরে 30 লক্ষ কপি বিক্রি হয়। এভাবে ঘরে ঘরে বেটি ফ্রিডেনের চিন্তাধারা নারীদের মধ্যে অনুপ্রবেশ করে। সেই সময়ে মিডিয়া নারীবাদী আন্দোলনের সাথে সহযোগী হিসেবে যোগদান করে। আর মিডিয়া হচ্ছে এমন একটি সংস্থা যারা কোনো স্বাধীন সংস্থা নয়, সামষ্টিকভাবে প্রত্যেকটি দেশে মিডিয়া নিয়ন্ত্রিত হয় বড় বড় ব্যবসায়ী এবং পুঁজিবাদীদের মাধ্যমে। এই ব্যবসায়ীদের সাথে আবার রাজনৈতিক ব্যক্তিদের একটি লিয়াজও থাকে, বরং বলা ভালো অধিকাংশ রাজনৈতিকই একজন ব্যবসায়ী, তারাই আবার সেই সকল মিডিয়ার প্রতিষ্ঠা করেন। কাজেই এই মিডিয়া শুধুমাত্র ওই ক্ষুদ্র গোষ্ঠী ধনী প্রভাবশালী ব্যক্তিদের কথাই প্রতিফলিত করে, তাদের সুবিধা অসুবিধার কথাই সবার আগে দেখে, এটাই স্বাভাবিক। সেই সময়কার পুঁজিবাদী মিডিয়া এই নারীবাদী আন্দোলনকে একেবারে লুফে নিল। তাদের ফায়দা ছিল তারা এর মাধ্যমে সস্তা শ্রম পাচ্ছে। শ্রমবাজারে যদি নারীরাও যোগদান করে তাহলে কম মজুরি দিতে হবে, পুরুষেরা পর্যন্ত বাধ্য হবে কম বেতনে কাজ করতে, কারণ শ্রমিকের সংখ্যা বেড়ে যাবে। এভাবে মিডিয়া এবং সেই পুঁজিবাদী কর্পোরেশনগুলো এই নারীবাদী আন্দোলনকে লুফে নিল, তাদের পক্ষে রাত দিন প্রচারণা চালিয়ে জনমত গঠন করতে লাগল। কাজেই নারীবাদী আন্দোলন যখন এরকম একটি অবস্থা ধারণ করে, যখন সকলেই তাদের সমর্থক হিসেবে কাজ করছে, তখন প্রশ্ন আসতেই পারে যে নারীবাদীরা আসলে আন্দোলনটা করছে কাদের বিরুদ্ধে। কারণ যে কোনো আন্দোলন করার জন্য তো একটি প্রতিপক্ষ দরকার হয়, সরকার, মিডিয়া, ধনী প্রভাবশালী পুঁজিবাদীরা, প্রত্যেককেই দেখা যাচ্ছে নারীবাদীদের পক্ষে জাতিসংঘ পর্যন্ত। পশ্চিমের প্রেক্ষাপটে দ্বিতীয় তরঙ্গে নারীবাদের উত্থানের সময় কিছু কনজারভেটিভ বা ধার্মিক খ্রিস্টান তারা প্রতিবাদ করেছিলেন, যদিও বা তারা কতটুকু কনজারভেটিভ সেটা নিয়েও আলোচনার জায়গা আছে, যে কারণে তাদের রক্ষণশীলতা সম্পর্কে রসিকতা করে বলা হয় গতকালের লিবারেল আজকের কনজারভেটিভ বা আজকের লিবারেল আগামী দিনের কনজারভেটিভ, অর্থাৎ তাদের সেই কথিত রক্ষণশীলতা দিন দিন লিবারালিজমে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তবে সেই কনজারভেটিভ আন্দোলনে যারা ছিলেন তাদের কিছুটা সফলতাও ছিল। দ্বিতীয় তরঙ্গের নারীবাদের মূল বয়ানকে চ্যালেঞ্জ করতে না পারলেও নারীবাদীরা চাচ্ছিল ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট নামে একটি সংবিধানের সংশোধনী পাশ করাতে। কনজারভেটিভদের আন্দোলনের মুখে সেটা আর শেষ পর্যন্ত পাশ হয়নি। যে আন্দোলনের পুরোধা ছিলেন একজন মার্কিন নারী, ফিলিস শ্যাফলি, যিনি ফেমিনিজমের বিরুদ্ধে বহু বই লিখেছেন এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, তার সম্পর্কে চাইলে আগ্রহী শ্রোতারা নিজ থেকে জেনে নিতে পারেন। নারীবাদের দ্বিতীয় তরঙ্গের ইতিহাস আলোচনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ দুইটি বই ফেমিনিন মিস্টিক এবং দ্য সেকেন্ড সেক্স এবং এই দুইটি বইয়ের রচয়িতা সম্পর্কে আমরা আলোচনা করছি এই পর্বে। এবারে চলুন আসা যাক দ্য সেকেন্ড সেক্স এই বইয়ের রচয়িতা সিমন দ্য বিভোয়ার সম্পর্কে। তার সেই বইয়ের সবচেয়ে বিখ্যাত লাইন হচ্ছে, কেউ নারী হয়ে জন্মায় না, তাকে নারী বানানো হয়, বা সমাজই তাকে নারী বানায়। সিমনের এই বইটিকে ধরা হয়ে থাকে নারীবাদী আন্দোলনের দ্বিতীয় তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। বলা হয়ে থাকে যে এই বইটি নারীবাদের দ্বিতীয় তরঙ্গের চিন্তার এবং তাত্ত্বিক ভিত্তির প্রধান রসদ জুগিয়েছে। 1949 সালে ফ্রান্সে যখন এই বইটি প্রকাশিত হয় তখন ছিল নারীবাদের প্রথম তরঙ্গের সমাপ্তি, আর 1960 সাল পরবর্তী সময়টা ছিল নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থানকাল। তার বইয়ের মাধ্যমে সিমন দাবি করেন জেন্ডার নাকি শুধুমাত্র একটি সামাজিক নির্মাণ বা সোশ্যাল কনস্ট্রাক্ট, এটা নাকি যুগের পরে যুগ ধরে ধীরে ধীরে নারীর উপরে কৃত্রিমভাবে আরোপ করা হয়েছে। এই কথার মানে হচ্ছে তিনি দাবি করেন সত্তাগতভাবে নারীসুলভ বৈশিষ্ট্য নারীত্ব বলে নাকি কিছু নেই। তবে তার বইতে তিনি এটাও স্বীকার করেন নারী এবং পুরুষের মধ্যে অনেক দৈহিক এবং মানসিক পার্থক্য আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে নারীবাদের অবস্থান হচ্ছে যে দৈহিক এই সকল পার্থক্য থাকলেও এই পার্থক্য নাকি নারী এবং পুরুষের ভূমিকা নির্ধারণের ক্ষেত্রে ধর্তব্য হবে না বলে তারা মনে করে থাকেন। দৈহিক পার্থক্যের কারণে নারী এবং পুরুষের পৃথক জেন্ডার রোল থাকা উচিত নয় বলে নারীবাদ মনে করে। সিমন দ্য বিভোয়ার তার বইটি শুরুই করেছেন একটি সহজ প্রশ্ন দিয়ে। তিনি লিখেছেন, বইয়ের প্রথম লাইন হচ্ছে এটা, তিনি লিখেছেন, হোয়াট ইজ এ উইম্যান, অর্থাৎ নারী কে, নারী কী, নারীর পরিচয় কী, কাকে নারী বলা যায়। মানবজাতির ইতিহাস এত হাজার হাজার বছরের পুরনো, অথচ চিন্তা করলে অবাক হতে হয় যে এই আধুনিক বিংশ একবিংশ শতাব্দীতে এসেও মানুষ বিতর্ক করছে, পশ্চিমারা এবং তাদের অনুসারীরা বিতর্ক করছে যে পরিবারে, সমাজে, রাষ্ট্রে নারী এবং পুরুষের ভূমিকা কী হওয়া উচিত, এমনকি নারী কাকে বলে, এটা নিয়েও চরম বিতর্ক চলছে। উদাহরণস্বরূপ সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি ডকুমেন্টারি হোয়াট ইজ এ উইম্যান, যা প্রকাশ করেছে জায়ানিস্ট ম্যাট ওয়ালশ, সেটার কথা আমরা উল্লেখ করতে পারি। সমাজে নারীদের ভূমিকা কী হবে? সিমন দ্য বিভোয়ার সেই দ্য সেকেন্ড সেক্স বইয়ের মাধ্যমে সমাজে নারীদের অবস্থানকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেন। নারীবাদের অফিসিয়াল স্ট্যান্ডার্ড ন্যারেশনে বলা হয় যে এর মাধ্যমে তিনি একটি নতুন যুগের সূচনা করেছেন, বলা ভালো তিনি একটি নতুন অন্ধকার যুগের সূচনা করেছেন। তার বইয়ের দুইটি অংশ আছে বা দুইটি ভাগ আছে। প্রথম অংশে তিনি বায়োলজি, সাইকোলজি এবং ইতিহাসের আলোকে নারী কীভাবে পুরুষের অধীনস্থ হলো তার কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন। আর দ্বিতীয় অংশে তিনি নারীর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, শৈশব থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ধাপে ধাপে বিন্যস্ত করে বিভিন্ন অধ্যায়ে আলোচনা করেছেন, যেখানে তিনি সেক্সুয়ালিটি, বিয়ে, মাতৃত্ব এবং সংসার জীবনের বিশ্লেষণ করেছেন তার বুদ্ধিভিত্তিক এবং দার্শনিক মাইক্রোস্কোপের নিচে। এবং এভাবে তার বইয়ের সেই গুরুত্বপূর্ণ থিওরি তিনি দিয়েছেন। তিনি দাবি করেছেন যে কেউ নারী হয়ে জন্মায় না, এই নারীত্ব তার উপরে আরোপ করা হয় বা এটা হচ্ছে একটি সোশ্যাল কনস্ট্রাকশন। এবং তিনি এটাও লিখেছেন যে নো বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল অর ইকোনমিক ফেট ডিটারমাইন্স দ্য ফিগার দ্যাট দ্য ফিমেল প্রেজেন্স ইন সোসাইটি। এমনকি তিনি আরও লিখেছেন, সভ্যতাই নাকি নারীত্ব সৃষ্টি করেছে, আর এই কারণে তিনি নারীদেরকে পুরুষ আর খোজা, ইউনাক বা লিঙ্গকাটা পুরুষের মাঝামাঝি সত্তা হিসেবে আবিষ্কার করেছেন। সিমন দ্য বিভোয়ারের সেই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে বা কাজ হচ্ছে তিনি সেক্স এবং জেন্ডারের মধ্যে একটি পার্থক্যের সূচনা করেছেন। সেক্স এবং জেন্ডার উভয় শব্দের বাংলা অর্থ কী? ডিকশনারি বা অভিধান দেখলে একটি অর্থ পাওয়া যাবে, সেটা হচ্ছে লিঙ্গ। ভাষা হচ্ছে চিন্তার বাহন, কাজেই সেই চিন্তাই ফুটে ওঠে শব্দের মধ্য দিয়ে। উভয় শব্দের একটাই অনুবাদ করা হয়, সেটা হচ্ছে লিঙ্গ, কিন্তু এখন সেখানে নতুন অর্থ অনুপ্রবেশ করানো হচ্ছে। লিঙ্গকে দুই ভাগে বিভক্ত করে বলা হচ্ছে, একটা হচ্ছে বায়োলজিক্যাল জেন্ডার আর একটা হচ্ছে নাকি সোশ্যাল জেন্ডার। যদিও সিমন তার বইতে জেন্ডার শব্দ ব্যবহার করেননি, বরং সেক্স শব্দের ব্যবহার করেছেন, কিন্তু তিনি উভয়ের মধ্যে পার্থক্যের সূচনা করেছেন। এভাবে তিনি বিভিন্ন মন গড়া যুক্তিতর্ক পেশ করে দাবি করেছেন, জীববিজ্ঞানের দৃষ্টিতে নারীর যে সকল দৈহিক বৈশিষ্ট্য আছে সেটা নাকি নারীর জীবনে দায়িত্ব, কর্তব্য, ভূমিকা কিংবা নারীর নিয়তি নির্ধারণ করতে পারে না। এবং তিনি লিঙ্গ কিংবা জীববিজ্ঞানের বাইরে গিয়ে জেন্ডারকে ব্যাখ্যা করার যে ধারার সূচনা করেছেন, সেটা আজকে পর্যন্ত সমস্ত নারীবাদীদের একেবারে প্রধান মৌলিক আকিদাগত বৈশিষ্ট্য হিসেবে প্রতিফলিত হয়ে আসছে। দার্শনিকভাবে সিমন দ্য বিভোয়ার যে চিন্তায় বিশ্বাস করতেন, তিনি নাস্তিক্যবাদে বিশ্বাস করতেন, এথিস্ট ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ মতবাদে। অস্তিত্ববাদ মতবাদ কথাটির সহজ অর্থ হচ্ছে জীবনের উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে সৃষ্টিগত বা সত্তাগত বৈশিষ্ট্যকে মেনে সেই উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, এটা জরুরি মনে না করা। অর্থাৎ সৃষ্টিগত সত্তাগত বৈশিষ্ট্য যাই হোক না কেন, আমার জীবনের উদ্দেশ্য এর ভিন্ন হতে পারে। এটাকেই সহজ ভাষায় বলা যায় এক্সিস্টেন্সিয়ালিজম। সিমন দ্য বিভোয়ারের একজন বয়ফ্রেন্ড ছিল, তিনি প্রচলিত বিয়েতে বিশ্বাস করতেন না। তার দীর্ঘ 50 বছরের বয়ফ্রেন্ড জন পল সাত্রে, তিনিও ছিলেন একজন ফিলোসোফার, ফরাসি ফিলোসোফার, তিনিও এক্সিস্টেন্সিয়ালিজমে বিশ্বাস করতেন। কাজেই তারা মনে করতেন যে মানুষ নিজেই তার জীবনের গন্তব্য, উদ্দেশ্য স্বাধীনভাবে ঠিক করে নিতে পারবে। এইসবের ভিত্তিতে তিনি দাবি করেন যে নারীদের উচিত সমাজে যে সকল বৈশিষ্ট্য সৃষ্টির মাধ্যমে নারীত্ব ধারণা সৃষ্টি করা হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা। নারীবাদীদের কাছে এই বইটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আবারও একবার একটি উপমা দিয়ে স্মরণ করিয়ে দেওয়া যায় যে এটা হচ্ছে তাদের কাছে ধর্মগ্রন্থের সমতুল্য। একজন ধার্মিক খ্রিস্টানের কাছে বাইবেল ততটা গুরুত্বপূর্ণ, নারীবাদীদের কাছে সিমনের লেখা সেই বইটি ততটাই গুরুত্বপূর্ণ। এই জন্যই আমরা দেখতে পাই দীর্ঘমেয়াদে নারীবাদী আন্দোলন বিকাশের ক্ষেত্রে সেই বইটির ব্যাপক প্রভাব রয়েছে পরবর্তী সময়ের নারীবাদীদের চিন্তা চেতনার মধ্যেও। উদাহরণস্বরূপ, উগ্র নারীবাদী সুলামিত ফায়ারস্টোন 1970 সালে যখন দ্য ডায়ালেকটিক অফ সেক্স বইটি প্রকাশ করেন, সেই বইটি তিনি উৎসর্গ করেছিলেন সিমন দ্য বিভোয়ারের প্রতি। তারা উভয়েই ছিলেন সোশ্যালিস্ট মার্ক্সবাদী। এবারে সিমন দ্য বিভোয়ারের কিছু সমালোচনা উল্লেখ করে আমরা আজকের পর্ব সমাপ্ত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আগামী পর্বে আলোচনা করা হবে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের মূল্যায়ন সম্পর্কে। প্রথমত ব্যক্তিজীবনের প্রসঙ্গে বলতে হয়, সিমন দ্য বিভোয়ার এই ফরাসি ভদ্রমহিলা তিনি বৈবাহিক সম্পর্কে বিশ্বাস করতেন না, কখনও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি। জন পল সাত্রে তার সাথে তিনি ওপেন রিলেশনশিপে ছিলেন এবং তাদের ব্যাপারে অনেকেই মন্তব্য করে বলেন যে তারা দুজন নাকি প্রথম মডার্ন কাপল যারা ইনে ওপেন রিলেশনশিপ, বলা ভালো ওপেন জিনায় জড়িত ছিলেন। জন পল সাত্রে তিনি পোশাক আশাকে খুবই কায়তাদুরস্ত একজন ভদ্রলোক। মুখে সবসময় পাইপ থাকতো, অর্থাৎ হুক্কা টানতেন। ধূমপান তার সার্বক্ষণিক অভ্যাস ছিল। আপাতদৃষ্টিতে বিরাট ভাষাওয়ালা একজন দার্শনিক বলতেই হয় তাকে। অনেকেই বলেছেন সিমন দ্য বিভুয়ারের রচনা এবং চিন্তা চেতনার উপরে জন পল সাত্রের প্রভাব ছিল সবচেয়ে বেশি। এমনকি সিমন যা লিখেছেন সেটা কতটা জন পল সাত্রের মাধ্যমে প্রভাবিত সেটা নিয়েও ভিন্ন আলোচনা রয়েছে। সিমন দ্য বিভুয়ার এর রচনা এবং তার জীবনী সম্পর্কে সমালোচনা করতে গিয়ে সাম্প্রতিক সময়ে পশ্চিমে ইংরেজি ভাষায় একজন বিখ্যাত দায়ী মোহাম্মদ হিজাব তিনি বলেন, সিমন তার আত্মজীবনীতে যা লিখেছেন আমি সেটা মনোযোগ দিয়ে পড়তে শুরু করি, কারণ আমি এই ভদ্রমহিলার জীবন নিয়ে জানতে, চিন্তাভাবনা সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম। ব্যক্তি জীবনে তিনি কেমন মহিলা ছিলেন, যিনি কিনা নারীবাদী আন্দোলনের গ্লোবাল পথিকৃৎ, তিনি ব্যক্তি জীবনে কেমন মহিলা ছিলেন এটা জানতে আমি বেশ কৌতূহলী ছিলাম। কিন্তু তার আত্মজীবনী পড়ে আমি খুবই শকড হলাম, স্তম্ভিত হলাম। মনে হচ্ছিল আমি যেন ভুল পড়ছি। একবারের ঘটনা, তার আত্মজীবনীতে লেখা আছে, সিমন দ্য বিভুয়ার তিনি একটি অ্যাপার্টমেন্টে থাকতেন প্যারিস অথবা নিউ ইয়র্কের কোনো একটি জায়গায়। তো সেখানে তার বয়ফ্রেন্ড জন পল সাত্রে আসবে, সেই জন্য সিমন অপেক্ষা করছিলেন তার বয়ফ্রেন্ডকে বরণ করে নেওয়ার জন্য। তিনি প্রচলিত নারীদের জীবনে, সংসার জীবনে বিশ্বাস করতেন না, ঘরোয়া কাজে বিশ্বাস করতেন না, অথচ সিমন দ্য বিভুয়ার সাত্রেকে বরণের জন্য কি প্রস্তুতি নিয়েছিলেন, কিভাবে ঘর সাজিয়েছিলেন, মোহাম্মদ হিজাব বলছেন যে সেগুলো পড়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। যেই ভদ্রমহিলা বই লিখে তাত্ত্বিকভাবে সারা দুনিয়ার সমস্ত নারীদেরকে বলছেন যে তোমরা গৃহিণী হয়েও না, পুরুষের জন্য সেবাদাসী হয়েও না, ঘর সংসার করা খারাপ জিনিস, অপমানের কাজ, অথচ তিনি নিজেই কিনা তার বয়ফ্রেন্ডের আগমন উপলক্ষে পুরো ঘর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করতে লাগলেন। মোহাম্মদ হিজাব বলেন যে এটা পড়ার পর আমি প্রথম শক খেলাম, এটা আমার জন্য ছিল একটা রেড ফ্ল্যাগ। আমি এক মিনিট থেমে ভাবলাম যে আমি কি ভুল করে পাতা উল্টিয়ে অন্য পৃষ্ঠায় চলে গেছি, না দেখলাম পৃষ্ঠা তো ঠিকই আছে। যা হোক, সিমন সেভাবে ঘর পরিষ্কার করলো, তার বয়ফ্রেন্ডের জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখলো, এবং জন পল সাত্রে পরে এসে এই দৃশ্য দেখে সে হতাশ হলো। আরেক জায়গায় সিমন লিখেছেন, সাত্রে ছিল আমার ট্রু সুপেরিয়র, অন্য কথায় আমার সত্যিকারের মনিব, আমার বস, যেন আমার পতি বা স্বামী, যেহেতু স্বামী শব্দটা তারা সচেতনভাবে ব্যবহার করে না, কারণ এই শব্দের মধ্যে কর্তার প্রতি, পুরুষের প্রতি স্ত্রীর আনুগত্যের অর্থ লুকিয়ে আছে। সিমন লিখেছেন, সাত্রে ছিল আমার ট্রু সুপেরিয়র। মোহাম্মদ হিজাব বলছেন যে এটা পড়ার পর আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, দেখো নারীবাদের জননী গ্র্যান্ড মাদার নিজের বয়ফ্রেন্ড সম্পর্কে কেমন মন্তব্য করেছে, একজন ধার্মিক মুসলিম মহিলাও তো তার স্বামীর ব্যাপারে এত প্রশংসা করে না, যিনি কিনা প্রকাশ্যে বলছেন নারী পুরুষের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ, 50-50 পার্টনারশিপ ইত্যাদি, এখানে আনুগত্যের কোনো বিষয় থাকা উচিত নয় স্বামী স্ত্রীর মধ্যে, অথচ তিনি নিজেই তার বয়ফ্রেন্ড সম্পর্কে বলছেন সে হচ্ছে আমার ট্রু সুপেরিয়র বা আমার সত্যিকারের মনিব। পাবলিক লাইফে তারা এক ধরনের স্পিচ দিচ্ছে, আর নিজেদের প্রাইভেট লাইফে তারা অন্যরকম বিষয় অনুশীলন করছে। যেহেতু তারা ওপেন রিলেশনশিপে ছিলেন বা ওপেন জিনায় জড়িত ছিলেন, কাজেই তারা দুজনেই, জন পল সাত্রে কিংবা সিমন দ্য বিভুয়ার, উভয়েই একাধিক সম্পর্কে জড়িত ছিলেন। সিমন দ্য বিভুয়ার নেলসন অ্যালগ্রেন নামে একজন আমেরিকান লেখকের প্রতি ভালোবাসায় জড়িয়ে যান। তাকে তিনি অভিহিত করেছেন মাই বিলাভেড হাজব্যান্ড হিসেবে, তার প্রতি বিভিন্ন চিঠি লিখেছেন, সেই চিঠিগুলোতে এই ধরনের কথা ফুটে উঠেছে। এমনকি সিমন দ্য বিভুয়ারের দ্য সেকেন্ড সেক্স বইটিকে বাংলায় অনুবাদ করেছেন যেই কুখ্যাত নাস্তিক হুমায়ুন আজাদ, তিনি তার দ্বিতীয় লিঙ্গ বইতে এই বিষয়টি দেখে আশ্চর্য হতে ভুলেননি। যে সিমন তার চিরন্তনী নারী সত্তাকে বাতিল করে দিয়েছিলেন, তিনি সেটাকেই আবার টিকিয়ে রেখেছিলেন নিজের ভেতরে, যেন একজন পল্লী রাখালি মেয়ের থেকেও তিনি ছিলেন বেশি আবেগপরায়ণ। ভাবতে কি পারি যে একটি পুরুষের জন্য দ্য বিভুয়ার কেঁদেছেন ঘণ্টার পর ঘণ্টা, কিংবা ভাবছেন তার কাপড় ইস্ত্রি করার কথা, কিংবা তার জন্যে রান্না করার কথা বা ঘর সাজানোর কথা। এবং এই বিষয়গুলো আছে সিমন দ্য বিভুয়ারের বই লেটার্স টু নেলসন অ্যালগ্রেন সেখানে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে তিনি নেলসনকে উল্লেখ করেছেন আমার প্রিয়তম স্বামী হিসেবে, এবং নিজেকে বলেছেন তোমার অনুগত আরব স্ত্রী। অর্থাৎ মুসলিম নারীরা যেভাবে স্বামীদের প্রতি আনুগত্য করে সেই বিষয়টিকে নারীবাদীরা অপছন্দ করে, কিন্তু সিমন দ্য বিভুয়ার তিনি নিজেই তার চিঠির শেষে লিখেছেন এভাবে, আমি তোমার অনুগত আরব স্ত্রী এর মতো। এছাড়া সিমন দ্য বিভুয়ার তিনি সমকামী ছিলেন, এবং সমকামিতার মাধ্যমে কমবয়সী নারীদের উপরে যৌন নিপীড়নের বিভিন্ন অভিযোগও তার বিরুদ্ধে আছে, যার কারণে তার শিক্ষকতার লাইসেন্স কিছুদিনের জন্য প্রত্যাহার করা হয়েছিল। কাজেই কোনো ব্যক্তির চিন্তাধারা বা দার্শনিক মতবাদ গ্রহণের পূর্বে আমাদেরকে দেখতে হবে যে তারা মৌলিকভাবে কী ধরনের বিশ্বাস অন্তরে লালন করতেন। অধিকাংশ বা বলা ভালো প্রায় বেশিরভাগ নারীবাদী, তাত্ত্বিক এবং শীর্ষস্থানীয় আইকন যারা তারা নাস্তিক, তারা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করেন না। এছাড়া বিভিন্ন ধরনের আজগুবি দার্শনিক মতবাদ যেমন এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ, এগুলোতে তারা বিশ্বাস করেন, যেগুলো মূলত নাস্তিক্যবাদ থেকেই উচ্চারিত। নারী জীবনের সমস্যা দূর করা দূরে থাকুক, তারা মনে করেন নারীর সমস্যার জন্য পুরুষরাই দায়ী, পুরুষদেরকে তারা নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং এই জন্য এমন সব উপায় বাতলে দেন যেগুলো অনুসরণ করতে গিয়ে নারীদের ভোগান্তি আরও বহুগুণে বেড়ে যায়। সিমন দা বিভোয়ার তিনি মনে করতেন নারীদের যে সকল সামাজিক দায়িত্ব আছে সেগুলো থেকে নারীদেরকে বের করে আনলেই নাকি নারীরা মুক্তি পাবে। প্রথম দায়িত্ব হচ্ছে মাতৃত্ব, নারীদেরকে মাতৃত্ব বর্জন করতে হবে। তিনি মনে করতেন মাতৃত্বের কাজ নারীরা বিনামূল্যে করছে, এর ফলে কোনো বিনিময় পাচ্ছে না, অর্থনৈতিক বিনিময় পাচ্ছে না। মায়েরা বাসনকোসন মাজছে, কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, এই কাজগুলোকে তো আকর্ষণীয় করার কোনো উপায় নেই। এই জন্য মাতৃত্বকে মহান, মাতৃত্ব অসাধারণ এই ধরনের প্রলোভন দেখিয়ে নাকি নারীদেরকে বোঝানো হচ্ছে তুমি মাতৃত্বের কাজের মধ্যে ব্যস্ত থাকো, এর মধ্যে মহানন্দ আছে, তৃপ্তি আছে। সিমন দা বিভোয়ার, যিনি নিজে কখনও মা হননি কিন্তু শেষ বয়সে তিনি মাতৃত্বের জন্য আক্ষেপ করেছেন, তার বয়ফ্রেন্ড জন পল সাত্রে শেষ বয়সে যদিও একটি মেয়ে দত্তক নিয়েছিলেন কিন্তু সিমন কখনও দত্তক নেননি, বরং একটি ডকুমেন্ট থেকে জানা যায় তিনি নিজের গর্ভপাত করিয়েছিলেন, অথচ তখন আইনগতভাবে ফ্রান্সে গর্ভপাত নিষিদ্ধ ছিল। সেই অবস্থায় তিনি গর্ভপাতকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করেন এবং তার সাথে আরও 343 জন নারী নেত্রী নিয়ে দাবি জানিয়ে স্বাক্ষর পেশ করেছিলেন। শেষ বয়সে সন্তান না নেওয়ার জন্য সিমন কীভাবে আক্ষেপ করেছিলেন সেটা এই সিরিজে আগেও একটি পর্বে আমরা উল্লেখ করেছি, তবুও এটা পুনরাবৃত্তি করে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। মাতৃত্ব বর্জন করা এবং সন্তান না নেওয়ার জন্য শেষ বয়সে আক্ষেপ করে সিমন দা বিভোয়ার বলেছিলেন যে যখন আমি আয়নায় আমার নিজের প্রতিফলনের দিকে তাকাই, আই ডিটেস্ট মাই ওন রিফ্লেকশন, আমার প্রতিচ্ছবিকে আমি ঘৃণা করি। ইফ অ্যাট লিস্ট মাই থট হ্যাড গিভেন বার্থ টু এ হিল, এ রকেট, বাট নো, নাথিং হ্যাজ টেকেন প্লেস, আই এম অ্যাস্ট্রোনিজ টু রিয়েলাইজ হাউ থরোলি আই হ্যাভ বিন চিটেড। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।